exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটসের আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটন যেখানে রয়েছে ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, ক্লিক অন করে দেবেন। সবাইকে আর জিপি প্রিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
স্বাগত একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফএম 90.4। রবিবারের রাতে আমি আর জি কিবরি আপনার সঙ্গে। এই মুহূর্তে ঈদ শেষে অনেকেই বাড়িতে ফিরছেন এবং অনেকেই হয়তো ফেরার পথে আমাকে শুনছেন কানে হেডফোন দিয়ে। তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা সিক্রেটসে এমন কিছু বিষয় উপস্থাপন করি যেটা আপনার চোখ কান খুলে দেয়। আমরা বলি একজনের ভুল দেখে, একজনের ভুলের পরিণতি দেখে আমরা যেন সচেতন হই। তেমনই আরও একটি পর্ব আপনাদের হাতে আজকে তুলে দেব এবং কে সেই অতিথি যিনি নিজ জীবনের সিক্রেটসগুলো লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। শুরুতেই চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলুন।
জি, আমার নাম মোহাম্মদ আবির।
আবির, বয়স কত?
20।
20 বছর বয়স। আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম জেলা গাজীপুর।
গাজীপুর, ঠিক আছে। তো আজকে আপনি যে বিষয়গুলো এখানে কনফেস করবেন, আপনার নিজের জীবনের যে ভুলগুলো বা ভয়াবহ রকমের অপরাধগুলো, এটা নিশ্চয়ই আপনি আপনার বিবেক থেকে নিজের মধ্যে এসছে, নাকি কেউ আপনাকে জোর করে বা কেউ আপনাকে অনুপ্রাণিত করে এখানে নিয়ে এসছে?
হ্যাঁ, আমার বিবেক থেকে আসছে, আর একজন লোক আছে ওর কথাতেই আমি
এখানে
এসেছি, এখানে আসছি।
তো আপনি কি সে কাজের মধ্যে এখনো আছেন যে কাজগুলো আপনি এখানে কনফেস করতে যাবেন, নাকি আপনি এখন একটা সুন্দর জীবন যাপন করছেন? ভালো কথা,
সুন্দর জীবন করতে পারতেছি না।
পারতেছেন না ওই কাজগুলোর কারণে?
হ্যাঁ,
ঠিক আছে, শুরু করি আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে। বলুন।
জি, আমার আবু রশাদ ভাই, আবু ইঞ্জিনিয়ারিং কাজ করতো, আবু বাহিরে চলে গেছিল আমার জন্মের আগেই।
আচ্ছা,
আমার 6 বছর বয়সে আমি একবার গিয়েছিলাম বাহিরে।
আপনি কি মানে পরিবারের বড় সন্তান?
হ্যাঁ, আমি পরিবারের সন্তান, বড় সন্তান। আমি
আপনি এবং আপনি একা?
হ্যাঁ, একাই।
তারপর
আমি আমার আব্বু চাইছিল আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, আমার বয়স যখন 7 বছর ওই টাইমে। তারপরে আমার নানু চাচ্ছে না আমি বাইরে যাইতে, আমি বড় নাতি আম্মু আম্মুরা বলতেছে, দাদু আর নানু বলতেছে তোরা চলে যা, তোদের দরকার নেই, আমার নাতি আমার সাথে থাকো।
ওকে।
হ্যাঁ, তারপরে আম্মু অনেক কান্নাকানি করছে কিন্তু নানু যাইতে দেয় নাই, আব্বু আম্মুকে নিয়ে যাবে। তারপর আব্বু আম্মু চলে গেল।
বাবা কি করতো?
আব্বু ইঞ্জিনিয়ারের কাজ করতো। যে তারা পাম্প আছে না বাহিরে?
জি।
কুয়েত।
ও, দেশে থাকা অবস্থায় কি করতো?
দেশে আব্বু কাজ করতো, ব্যবসা করতো। আব্বু
ব্যবসা করতো, মানে এরপরে বাবা একাই চলে যায়?
হ্যাঁ, বাবা একা চলে যায়। বাবা এখানে অনার্স শেষ করছে, তো অনার্স শেষ করে তারপরে বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করছে। তো
আমি একটু জানতে চাচ্ছি যে যখন আপনাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা হলো, তো এরপরে কি হয়? মানে বাবা তার আগে থেকে দেশে, বিদেশে থাকতো?
তার আগে থেকে।
ওকে।
আমার আব্বু বিয়ে হওয়ার পরে চলে গেছে।
বুঝতে পেরেছি জি। তারপর?
তারপর আব্বু আসছিল দেশে, আমি হয়েছি, আমার হওয়ার পরে একবার আসছিল, আসার পরে আব্বু চলে গেছে আবার আমাকে দেখে।
তো নিতে পারলো কি, আপনাদেরকে নিতে পারলো?
আমাকে হ্যাঁ, ছোটবেলাকে নিয়ে গেছিলাম, যে ছোট ছিলাম এই সময়, আমার বয়স হচ্ছিল 1 থেকে 1.5 বছর,
কুয়েতে নিয়ে গেছিল,
ওই সময় নিতে গেছিল। বাট তারপরে আব্বু চলে গেছে, আমি 1 বছর আসিলাম, আম্মু থাকতে পারে নাই, কান্নাকাটি, আত্মীয় স্বজন ছেড়ে থাকা। 1 বছর পরে আবার আব্বু আম্মু আবার চলে আসছে, হ্যাঁ পরে আব্বু আবার চলে গেছে, আমাদেরকে রেখে 1-2 মাস ছিল বাসায়, তারপর আব্বু আম্মু চলে গেছে। চলে যাওয়ার পর আম্মু ছিল, আমার বয়স যখন 5-7 বছর হয়েছে, যখন আমি হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনা করতেছি, যখন আমি ক্লাস 3-তে উঠি, ওই সময় হ্যাঁ আমার আম্মু আব্বু আসছে, বলতেছে আমি একা থাকতে পারবো না, আমার ওয়াইফকে আমি নিয়ে যাবো। তা বলছে আমার ছেলেকে নিয়ে যাবো, হ্যাঁ ওই জায়গায় আমার নানু আর দাদু বাধা দিছে, কত চলে যা, কিন্তু আমার নাতিকে আমি যেতে দেবো না। হ্যাঁ তারপর আম্মু অনেক জোরাজুরি করছে, হ্যাঁ তারপর কি হবে, আর দেয় নাই আমাকে, আব্বু আর আম্মু চলে গেছে। চলে যাওয়ার পর আমি পড়াশোনা করতেছি, তারপর আমার আব্বু আম্মু বলছিল আমার আমার জন্মের পরে আমি অনেকদিন পরে আমি হয়েছি, খুব শখের ছেলে ছিল, মনে করেন যেরকম বলা হয় স্বর্ণের চামচ দিয়ে মুখে দিয়ে বড় হয়েছে এরকমটাই বলে। অনেক সবাই আমার আব্বু আম্মু ধনী ছিল, নানুর গোষ্ঠীরা ধনী ছিল, সবাই মোটামুটি বাবা পিছনে ছিল। তারপর আমাকে মানত করছিল যে আমাকে ছেলে হয় আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো। তারপর আমি মাদ্রাসায় পড়াশোনা যখন আমি পড়ে উঠি, ওই সময় পরে পরীক্ষা দেওয়ার পরে রোজার পরে আমি মাদ্রাসায় ভর্তি হই।
আচ্ছা,
মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি মাদ্রাসায় পড়তেছি, মকতব নাজারা শেষ করছি, হেফ শুরু করছি হাফেজ। আমি 2 বছর 2.5 বছর লাগছে আমার হেফ শেষ হেফ শেষ করতে, আমি হেফ শেষ করে তারপর এটা হচ্ছে গিয়ে 2014 কথা,
2014 সাল,
হ্যাঁ 2014 কথা। তারপর আমি হেফ শেষ করে শোনাইছি, শোনানোর পর এই সময় আমার বয়স হচ্ছে গিয়ে এখন 20-24 সালের বয়স আমার কত ছিল, তারপর
16 বছর বয়স,
হ্যাঁ 16 বছর বয়স ছিল। তারপর আমার এক ফ্রেন্ড ছিল মাওনা চৌরাস্তা বাড়ি শ্রীপুর,
ফ্রেন্ড,
হ্যাঁ ফ্রেন্ড, সেটা পড়াশোনা করতাম, ও খুব আগে থেকেই মাদ্রাসায়, ও বড় ছিল আমার, অনেক বড় ছিল, অনেক সিনিয়র ছিল, কিন্তু আমাদের মাদ্রাসায় পড়াকালীন এক সময় থাকতাম, একসাথে পড়াশোনা করতাম, এভাবেই ফ্রেন্ডস আমার অনেক বড়। তাহলে ও খুব একটা বড় একটা মনে করে অনেক মেয়ের সাথে কথা বলতো, আমাকে বলছে তুই মেয়ের সাথে কথা বলবি, আমি বললাম হ্যাঁ দে, তারপর দিল নাম্বার দিল, মেয়ের বাড়ি হচ্ছে মাওনা চৌরাস্তা, মেয়ের নাম হচ্ছে সামিয়া সুলতানা সোমা।
ওকে,
তারপর মেয়ে নাম্বার দিল আমাকে, আমি প্রথম দিন ফোন দিছি, ফোন ধরে নাই, ও এসএসসি পরীক্ষা দিয়েছে 2014 সালে, সিসি পরীক্ষা দেওয়ার পরে যে গ্যাপটা থাকে এই গ্যাপে
জি,
হ্যাঁ তারপর ও পরীক্ষা দিছে, আমি ফোন দিলাম একদিন, প্রথম দিন ধরে নাই, দ্বিতীয় দিন ফোন দিছি ধরে নাই, তৃতীয় দিন ফোন দেওয়ার পরে বলতে আপনি কে,
মানে এই মেয়েটার সাথে আপনার কথা বলে দিচ্ছে আপনার ওই সিনিয়র ফ্রেন্ড,
হ্যাঁ সিনিয়র ফ্রেন্ড,
ওর নাম কি ছিল?
ওর নাম ছিল জাহিদ,
জাহিদ, জাহিদের সঙ্গে ওর পরিচয় ছিল আগে থেকে তাই কি?
হ্যাঁ জাহিদের বাসার সাথে ছিল,
ওকে
এক বাসায়,
ওকে জাহিদই আপনাকে নাম্বারটা দিয়েছে?
হ্যাঁ নাম্বারটা দিয়েছে।
তারপর
ও অনেক মেয়ের সাথে কথা বলতো, আমাকে নাম্বারটা দিয়েছে, তারপর আমি হ্যাঁ ফোন দিলাম, কথা বললাম, এভাবে প্রথম আমি বন্ধুত্ব করি ওর সাথে। আমি আমি যখন পড়াশোনা শেষ করছি, এখন মাদ্রাসায় কিছুক্ষণ থাকি আর বাহিরে চলে যাই বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় ইয়ে সারে অথবা গাছতলায়, আমাদের এখানে তো অনেক জঙ্গল আছে, গাজী বউ সেজে গাছের বাগান, ওখানে গিয়ে কথা বলতাম, কথা বলার পর হ্যাঁ অনেক কথা হয়েছে, তারপর আমাদের যে সম্পর্কটা রিলেশন যা হয়ে যায়, এক সময় ও প্রস্তাব দেয়, কিন্তু ও যে আমার সাথে ফেট করবে আমি জানতাম না।
আচ্ছা,
তারপর ও আমাকে ভালোবাসে, আমার পরিচয় দিলাম, আমার সাথে কথা বলে প্রতিদিন, হ্যাঁ প্রায় সময় আমাকে বলে তুমি আমার ফোনে 100-200 টাকা দাও, আমি মনে করতাম কিছু মনে করতাম না, হ্যাঁ আমার চাইতো আমি দিয়ে দিতাম।
আচ্ছা,
হ্যাঁ প্রায় সময় আমি সপ্তাহখানিক পরে পরে ওর জন্য জামা কাপড় যা চাইতো যাবতীয় মিটিং সব চাইতো দিয়ে দিতাম। আমি আব্বু আম্মু বাইরে থেকে ফোন দিত, আমাকে জিজ্ঞেস করতো, আর যা টাকা লাগতো যত লাগতো
পাঠিয়ে দিত,
হ্যাঁ জিজ্ঞাসা
চাওয়া মাত্রই,
হ্যাঁ চাওয়া মাত্রই। তারপর আমার নানুকে ফোন দিতাম, নানু দিয়ে দিত, যার কাছে ফোন দিতাম। এখন আমি দেখছি মনে করি মাস শেষে আমার 1 থেকে 10 তারিখ 1 পর্যন্ত মামা যাইতো মাদ্রাসায়, আব্বু আব্বু তো নাই, বড় আব্বু যেত, আমার আব্বুর বড়, আমি বড় আব্বু রাখি, আমি চাচু দেখি না, আমার আবুকে আব্বু দেখি, আমার জেঠুকে বড় আব্বু দেখি, আর আমার চাচুকে সবাইকে ছোট আব্বু দেখি। এরকম আমার জিজি আম্মাকে যারা যারা বলা হয় জিজি আম্মা বড় আম্মু, আমি বড় আম্মু সবাইকে আম্মু দেখি, আমার মাকে মা দেখি, আর ছোট আম্মু কাকি ছোট আম্মু, আর বড়কে বড় আম্মু দেখি এরকম। তারপর বড় আব্বু যেত, আম্মু যেত, আমাদের খাবার নিয়ে যেত, যারা যাইতো তারা সবাই আমার জন্য ফল টাকা দিয়ে আসতো। এভাবে আমি দেখতাম অনেক টাকায় হতো, প্রায় 20-25,000 টাকা হয়ে যেত।
ওরে বাবা, 20-25,000 টাকা আজ থেকে 4 বছর আগের ঘটনা বলছে, তারপর তখন বয়স 16, 16 বছরের একটা কিশোরের কাছে 20-25,000 টাকা এবং আজ থেকে 4 বছর আগের ঘটনা। বুঝতে পারবেন যে ওর বিপথে যাওয়ার জন্য এটা এনাফ, এবং একই সাথে এটা ইম্পর্টেন্ট যে ওর বাবা মা কিন্তু ওকে রেখে কুয়েতে এবং ওকে দেখাশোনা করছে মূলত ওর নানির পরিবার, ঠিক আছে? এই সময়ের গল্পটাও বলছে, বলুন। তারপর
তারপর হচ্ছে গিয়ে
মেয়েটা টাকা দিতে আপনি দিতেন?
হ্যাঁ, আমার কাছে টাকা দিতে আমি দিতাম। আমি ওই সময় এখনো গাড়ি আমার ড্রাইভার ছিল একটা, আমাদের বলতো তোর দরকার লাগলে তুই যাবে নিয়ে যাবি, আমার দাদুভাই বলছিল।
আচ্ছা,
দাদুভাই বলার পরে আমি যে আমাকে ফ্যান ছিল ও ড্রাইভ করতে পারতো, যেহেতু আমি যদি ওই জায়গায় যাই দেখা করি মেয়ের সাথে, আমার জায়গায় বলতে পারে বাসায় ঝগড়া করবি, এই জন্য আমি বলতাম না আমি যাবো না, আমি আরেক গাড়ি দিয়ে যাবো। যে আমার ফ্রেন্ডস একটা গাড়ি চালাইতো ছোট রাস্তাতে গাড়ি চালাইতো, ওর সাথে খুব সম্পর্ক ছিল। তারপর ওর গাড়ি দিয়ে আমি চলে যেতাম, মামা ছোট রাস্তা যেতাম, প্রায় সপ্তাহে শুক্রবারে যেতাম ওর সাথে। আমি একটা জলসমিন রেস্তোরাঁ আছে আমাদের কেতালিয়া প্লাজাতে, বুঝতে পারি ওর সাথে ওই জায়গায় গিয়ে চাইনিজ ফাইনিজ যা কিছু হয় এভরিথিং খাতাম। তারপরে ও একদিন আমাকে বায়না করছে, ও তুমি আমাকে একটা সোনার চেইন দেবা। আমি কই সোনার চেইন দেবো? হ্যাঁ, আমি এখন ওর প্রতি এত পাগল যে ও যা।
মেহেদি কি আপনার পরিবারের সমস্ত অবস্থা কি জানতো, আপনার বড় সিনিয়র ফ্রেন্ড যে ছিল মেহেদি তো নাম ওর?
তারপর যা বলতো আমি তাই দিতাম। একদিন আমি আব্বুকে ফোন দিছি, আব্বু আমার টাকা লাগবে। আব্বু ফোন দিছিল, কত টাকা লাগবে বাবা? আমার সব আব্বু বাবা দেখে, আমি আব্বু আমার 50,000 টাকা লাগবে।
50,000
টাকা? আব্বু জিজ্ঞাসা করে না বাবা তুমি এই টাকাকে কি করবে। আমি বলছিলাম আব্বু আমার ফ্যান্স তো আমার বাজে বাজে, তো আমি ফ্লেভেট করবো বন্ধুদের সাথে। আমি আমার বাজে ছিল ওই দিন, পরে আব্বুকে এত টাকা লাগবে না তো? আমি কই হ্যাঁ লাগবে, তুমি যদি না দাও দেখো তো আমার খবর রাখাছে, আমি বাসা থেকে চলে যাবো। তারপর আব্বু কিছু বলে নাই, হ্যাঁ আব্বু দিয়ে দিছে। আমি নানুকে ফোন দিছি, নানু আমার টাকা লাগবে 10,000, কী করবা? আমি কই জানো না আমাকে বাড়তে কত আমার বাজার, আমি গিফট দিবই। আমি কই না আমাকে গিফট দিয়ে হবে না, আমাকে এবার আমি নিজে গিফট কিনব। পরে আর কিছু বলে নাই, দিয়ে দিছে। এভাবে আমার প্রায় অনেক টাকা হয়ে গেছে, প্রায় 90,000 হয়ে গেছে।
90,000?
জি, 90,000 টাকা।
ওকে,
ওই জায়গায় ওই 2014 সালের কথা ছিল, 2014 সালের কথা ছিল, ওই জায়গায় স্বর্ণর বড়ি ছিল 50,000 টাকা। তাকে আমি ওকে এক বড়ি স্বর্ণ কিনে দিই, এখানে সঙ্গীতা জুয়েলার্স আছে, যা এক বড়ি স্বর্ণ রূপা যা চাইছিল আমি তাকে কিনে দিই, ঠিক আছে? কিনে দেওয়ার পরে আমি ওকে নিয়ে ঘোরাফেরা করি। আমাদের এখানে বাওয়াল পয়েন্ট একটা ইয়ে আছে, এখানে মনে করেন শুটিং করা হয়। এখানে মূলত যারা আছে আমাদের মতো সাধারণ লোক ওদেরকে যেতে দেয় না। তাহলে আমি ফোন দিছিলাম আমার মা চাচুকে, চাচু কথা বলছে আমার বাতিতে যাচ্ছে ছেড়ে দাও। আমি ওকে নিয়ে ঘুরছিলাম ভাই, আমি প্রতি শুক্রবারে আমার প্রতি শুক্রবার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ওর সাথে মনে করেন প্রায় আমার কমসে কম মিনিমাম 2-3,000 টাকা আমার খরচ হয়ে পেতে
মেয়েটার জন্য। ওকে,
মেয়ের জন্য। তারপর আমাকে বলতো প্রতিদিন বলতো তুমি আমাকে ফিক্সি করে দাও 100 টাকা, 100 টাকা। কিন্তু ও আমাকে মিস কল ছাড়া কোনো ফোন দিত না। তারপর আমি জিজ্ঞাসা করলাম একদিন, হ্যাঁ আমাকে আমার এক ফ্রেন্ড বলতেছে ওই জায়গায়, মনে করেন যেহেতু আমি যাই মাঝে মধ্যে কথা বলি কিতাবলি প্লাজার মধ্যে, পরে আমার এক ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে গিয়ে মুমিন, দোকানদার করে মোবাইলের শোরুম। তারপরে ও বলতেছে ও দেখো তুমি, ও আমার সাথে আবার মাথা সাহেব পড়াশোনা করতো, ও দেখো তুই যা করতেছস এখন তো ভালো করতেছস না। আমি বলি কেন? ক ওই মেয়েটা আরেকজন লেখানো আছে, তবে খালি মুরগি বানাইতে আছে বলতেছি। আমি কই হ্যাঁ আমি বিশ্বাস করি নাই, কতই অমুক দিন আসিস আমি তোকে দেখা মনে হয়। হ্যাঁ পরে আমাকে একদিন টাইম দিল মঙ্গলবারের দিন, আমি আমার সবকিছু আমার ডায়েরিতে লেখা আছে এখনো, আমি যা করতাম যত টাকা খরচ করছি যা যা করছি এখনো আমার ডায়েরিতে লেখা আছে। তারপর আমি হ্যাঁ গেলাম বন্ধুর দোকানে বসে রয়েছি, ও দেখছি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে একদম গোসাগাছি করে শরীরে।
আচ্ছা
আমি দেখলাম দেখে আমার এত খারাপ লাগতেছে বলার বাহিরে, মনে হয় আমি ওকে খুন করে ফেলব এরকম। আমার চোখ দিয়ে পানি বের হয়েছে অনেক যেরকম বলার বাহিরে, আমি কাঁদতেছি। পরে আমার আমার ফ্রেন্ডসের বাসা ছিল সাথেই, ও আমার বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে গেলে আমি আমাকে সান্ত্বনা দিল।
আর ওই সময় আপনি মেয়েদের সঙ্গে যোগাযোগ করেননি?
মেয়েদের সাথে আমি যোগাযোগ করিনি, কিন্তু ও ঢাকা চলে আসছে।
মানে আমার জানা মতো তো মেহেদিও এই 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 এটার সাথে জড়িত ছিল।
হ্যাঁ
ও মেহেদি যদি না জানাতো তাহলে তো ঘটনাটা ঘটতো না।
ও আমাকে জাস্ট নাম্বারটা দিয়েছে এই পর্যন্ত।
কিন্তু মেহেদি নিশ্চয়ই এটার পরিকল্পনার পিছনে ছিল, আমরা এরকম অনুমান করছি। আপনি কি পরবর্তীতে কোনো প্রকার?
আমি পরবর্তীতে আমি কথাটা বলিনি।
হ্যাঁ তারপর ওকে সামনে থেকে আগে হ্যাঁ
তারপর ও দেখলাম ও আমাকে সান্ত্বনা দিল, যা যা হয়েছে বাদ দিয়ে সব নতুন করে জীবন শুরু কর। আমি কই এটা কি করবো? তারপরে যে আমার হাতে কাটা আছে আমি রাগ করে এখানে কেটে ফেলি একটা ফুট দিই খুর দিয়ে।
আপনি কি মেয়েটাকে গোল্ডের চেন দিয়েছিলেন?
হ্যাঁ।
কত টাকা দিয়ে দিয়েছিলেন?
এটা হচ্ছে গিয়া এক বড়ি দিয়েছিলাম, এ সময় দাম ছিল 55,000 টাকা।
55,000 টাকা দিয়ে আপনি প্রায় 55,000 থেকে 60,000 টাকার পিছনে। ওকে তারপর?
তারপর আমি ওকে দিছি, ও চলে গেছে, কথা হয়েছিল ফোনে, কথা হয় আমাকে ফোন দেয় কথা হয়, কিন্তু ও আমার সাথে কিন্তু যে একটা সম্পর্ক আছে সিরিয়াসলি এটা নাই। ও আমাকে শুধু ফান করতেছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে যে ও আমার কাছ থেকে টাকা নিবে আমাকে খাবে এ পর্যন্তই। কিন্তু ও আর ছেলেকে ভালোবাসে
না। ঠিক আছে, এটা তো আপনি প্রমাণ পেলেনি, তারপরে কি করলেন আপনি?
তারপর আমি কি করবো, আমি খুব কান্নাকাটি করি, ওই জন্য আমি ঢাকা আসি। ঢাকা আসার পরে আমার নানু বলতেছে, আমার এ সময় বাড়িতে আমার মামাতো বোনের বিয়ে ছিল, তারপর মামাতো বোনের বিয়ে ছিলার পরে আমি আসলাম, আমি মামাতো বোনকে সব কিছু বললাম। মামাতো বলতেছে দেখ যা হয়েছে তো হয়েছে, ওর বাদে আমি খুব কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে আমার আপু বলতেছে কেজে খিলাফ হবে বাদ দিয়ে সব, যারা এরকম টাকার জন্য প্রেম করে ওদের সাথে দরকার নেই বাদ দিয়ে। পরে আমার নানু নানু জানে না, আমার নানা ভাই তো বাথরুমে গেছে গোসল করার জন্য, পরে চাইছে যে আমার ছোটো একটা বাঘ বোন ছিল মামাতো বোন, ও সাবান যে গোসল করছে সাবান নিয়ে চলে আসলো, পরে নানা যখন পা দিছে
পিছলা পড়ে গেছে।
হ্যাঁ পিছলা দিয়ে পড়ে গিয়ে মাথা পেটে গেছে। এখন তো মনে করেন আমি তো এমনি কাঁদতেছি, আবার নানা পড়ে গেছে মাথায় পেটে গেছে, এখন আরো খুব কান্নাকাটি। এখন তো মনে করেন যে আগে যে কাঁদছিলাম এটা তো মানুষে জিজ্ঞাসা করতে পারে তুই কি জন্য কান্নাস, তোর কি সমস্যা? এখন নানু নানা ভাই পড়ে গেছে, আমি তো গলা সেরে একদম কাঁদতেছি।
মানে আলটিমেটলি বিষয়টা হয়েছে সবাই মনে করতেছে নানার জন্য কাঁদতেছেন, কিন্তু কাঁদতেছেন তো হচ্ছে নিজের গার্লফ্রেন্ডের
জন্য।
ওকে প্রিয় শ্রোতা, সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে বলি একটি নাম্বার আছে, একবার মোবাইলে সেভ করলেই হয়ে গেল। একটা নাম্বার আমি বারবার বলি, 09611904904। আমি আরো একবার বলছি, 09611904904। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, কোথায় লোকেশন সেটা বলবেন, এবং সর্বোপরি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব আমি, বিরতির পর আবারও ফিরে আসব, আশা করছি আমার সাথেই থাকবেন। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibia, only on Dhaka FM 90.4. Secrets.
Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আর জি কি প্রিয় আপনার সঙ্গে রয়েছি, এবং যারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ডাউনলোড করে শুনতে চান, সময়ের অভাবে রাতের বেলা জাগতে পারেন না, তাদের সবার জন্য বলছি আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনতে পারবেন, কিংবা ওখান থেকেই শুনতে পারবেন। প্রত্যেকটি এপিসোড সেখানে দেওয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে যে বেল বাটনটি আছে ওটা অন করে নেবেন, এটা আপনার জন্যই ভালো। কারণ আমরা যখনই ওখানে কন্টেন্ট দিব, সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে ঢাকা FM এর নতুন একটি এপিসোড আপলোড করা হয়েছে, তারপর আপনি আপনার সুবিধা মতো সময়ে শুনবেন। হ্যাঁ, আমরা ফিরে আসলাম আরও একবার, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট রয়েছেন আবির তার কাছে। আবির, যেখানটায় আমরা ছিলাম তারপর
আপু জানতো, কিন্তু এমনি পাড়া প্রতিবেশী যারা ভাড়াটিয়া ছিল তারা কো দেখো নানা ভাইয়ের জন্য কিভাবে ছেলেটা কান দিচ্ছে,
নানা ভাইয়ের জন্য কি দরদ ছেলেটার, এদিকে তো গার্লফ্রেন্ড জায়গা দিছে, হ্যাঁ এতগুলো টাকা নিয়ে চলে গেছে, এটা তো কেউ বুঝতেছে
না। এটা কেউ
ওকে, এরকম ছেলে মেলা, মানে এরকম ছেলে এই দুনিয়ায় পাওয়া খুব মুশকিল। লোকে নিশ্চয়ই বলতেছিল যে নানার জন্য এভাবে কাঁদতে পারে। ওকে,
নানা বলে আমাকে শান্ত রে, আমি কান্দা যাতে সময় আমার পুরা যে বিছানার যে বালিশ ছিল বালিশ ভিজে গেছে কাঁদতে কাঁদতে। আমি তো কাঁদতেছি ওর জন্য, ইনফ্যাক্ট যে আমার নানা যে পড়ে গেছে আমার নানার প্রতি কোনো টান ছিল না। আমি আমি কেউ সুযোগ পাইছি কানার কান্দার মতো এরকম। পরে আমি অনেক কাঁদলাম, কাঁদার পরে নানা মামাতো বোনের বিয়ে হয়েছিল, ওদিনেই নানা ভাই সুস্থ ছিল, বিয়ে দিছে, বিয়ে দিয়েছে ধানমন্ডিতে, ধানমন্ডি বত্রিশে আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ীর সাথেই।
ওকে,
তারপর আমি চলে গেলাম, আবার আসে বললাম মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এখন আমার মাদ্রাসায় হেপ পড়ানো শেষ, আমি হেপ শেষ করে ফেলছি, কনফার্ম হয়ে গেছে, এখন আমি বলতেছি আমি মাদ্রাসায় পড়বো না।
আচ্ছা,
আমি মাদ্রাসায় পড়বো না, ভালো লাগে না।
তো মেয়েটার সঙ্গে আপনি যোগাযোগ করলেন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যে তুমি এরকম একটা ছেলের সঙ্গে ঘুরলে, আপনার তো ওকে ফেস করা উচিত ছিল।
হ্যাঁ, আমি বলতেছি।
ওকে,
তারপর আমি ওকে ফোন দিই, আমি জিজ্ঞাসা করি, ও একদম অস্বীকার করে, কোন না এটা আমার ভাই আসিল। আমি কই ভাই আসলে তো মানুষ এইভাবে ঘুরে না, ক সত্যিটা আমার ভাই আসিল। যাই হোক, আমি ওর জন্য বললো আমি আবার মেনে নিছি,
ও বিশ্বাস করল না।
হ্যাঁ, বিশ্বাস করলাম। তারপর বিশ্বাস করার পরে আবার আমার ফোন দিছে দোস্ত, দেখে যা। তারপরে আমি একদিন সরাসরিভাবে আমি দেখলাম যে আমাদের ওখানে একটা আবাসিক হোটেল আছে,
ওকে,
মামা চুরাস্তায়। আমাকে বলতেছে তুই দেখ, আমার ওকে তো ফলো করতো, ও দোকানে বসে বসা, ও দোকান ছিল কনারে রাস্তার চারপাশে ফ্লাইওভারের, সব কিছু দেখতে পারতো, দুটো ছিল, কে মেয়ে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সব দেখতে পারতো। আমাকে ফোন দিছি দেখে, তাই আমি মনে করেন এখন তো আগে রাস্তা খারাপ ছিল, এখন তো রাস্তা ভালো, তাই আমার দেরি হয়েছে, আমি গেছি। তারপর আমি গিয়ে একদিন যখন বললো এখানে রাত জায়গায় বাড়ি আছে, হ্যাঁ রাত জায়গায় বাড়িটা হচ্ছে গিয়ে আবাসিক, এখানে যাবতীয় যা খারাপ কাজ হয় এখানে হয়, হয়তো বা গার্লফ্রেন্ড নিয়ে যাক এখান থেকেও দেয়, মেয়ে নিয়ে যাক, যা যেরকম ইচ্ছা এখানে ভাড়া দেয়। তারপর ও গেছে, আমি প্রথমে বিশ্বাস করি নাই, আমার ফ্রেন্ড যখন ফোন দিল আই, আমি চলে গেছি আমার ড্রাইভারকে নিয়ে, আমার ফ্রেন্ডস যে ফ্রেন্ডস ছিল গাড়ি চালা ড্রাইভ করে ওকে নিয়ে গেছি। ওকে নিয়ে যাওয়ার পরে আমি, হ্যাঁ আমি বোর্ডিংয়ের সামনে মানে আবাসিক সামনে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি বললাম অমুক অমুক দুটা ছেলে গেছে, যে ম্যানেজার করলো, হ্যাঁ কয় নাম্বার, কয় নাম্বার রুমে, বললো 32 নাম্বার রুমে। হ্যাঁ, আমি 32 রুমে নক করলাম, নক করে পরে যাওয়ার পরে গিয়ে দেখি আমি এ করতেছি একদম খালি গায়ে, ছেলে বলছে কি মনে কিছু নিয়ে আসতে,
কিন্তু দরজা তো বন্ধ থাকার কথা।
হ্যাঁ, দরকার দরকার বন্ধ, ও বলছে কেয়ার টেকার আসছে বিয়ার নিয়ে, ও বিয়ার খেয়ে কাজ করবে।
ওকে,
হ্যাঁ বসলো বিয়ার, এখান থেকে আমাকে বিয়ার দেয়। তারপরে ও বসে গেছে, আমি যাওয়ার পরে নক করছি, ও খুলছে, খোলার পরে মেয়ে তো এখন ইয়া ঢাকা ছিল, এখানে
চাদর দেওয়া ছিল,
চাদর ঢাকা ছিল, হ্যাঁ ঢাকা ছিল। পরে আমি গেলাম, আমার ফ্রেন্ড ছিল দুইটা, আমি গেলাম, তারপর আমি গিয়ে দেখি অবস্থা, এখন তো আমার চোখকে আমি অন্ধবিশ্বাস করতে পারি না। পরে আমি ছেলেকে ধরে অনেক মারধর করলাম, অনেক বোকা বোকা করলাম, এরকম মারছি ছেলের নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে।
তো হোটেল কর্তৃপক্ষ যারা ছিল আশেপাশে তারা কি করতেছিল?
ওরা ছিল আসলে সবাই আসছিল, পরে আমি বললাম ও আমার সাথে গাদ্দারি করছে, পরে অনেক সমস্যা হয়েছিল, পরে আমার চাচুকে ফোন দেওয়া হয়েছে, আমি বললাম তোমার বাসা কোথায় বললাম, আবার আমার যে উপজেলার যে চেয়ারম্যান শ্রীপুর উপজেলা
ছেলেটা কি জানতো যে মেয়েটা আপনাকে চিট করতেছে?
হ্যাঁ হ্যাঁ,
ছেলেটার সাথে জড়িত ছিল।
হ্যাঁ, সেটা জড়িত ছিল, সেটা আমি যে মেজাল দিছি ওটা বিক্রি করে ফেলছি নগদ। আমি যাওয়ার পরে বিক্রি করে ফেলছি, আমি জিজ্ঞেস করি নাই যে তুমি গেছো, বলতেছে ক এখন তো আমার আব্বু আম্মু জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে আনছো, আমি কি বলবো, এই জন্য আমি রেখে দিছি, পরে আমি পরবর্তী তোমার ঘরে গিয়ে আমি ইউজ করবো। আমি বললাম ঠিক আছে, আমি আর কিছু বললাম না। তারপর ও যে বিক্রি করে ফেলছে আমি জানতাম না। তারপরে পরবর্তীতে যখন জুয়েলার্সে গেছি, আমার এক ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, ওর বার্থডে একটা আমি দেখেছিলাম, তারপরে আমি তো দেখে চিনে ফেলছি এটা আমার মাল ছিল, তা আমি জিজ্ঞাসা করলাম, পরে আমাকে যে মেমো এটা দেখাইছি, ওই এত তারিখে বিক্রি করছে, আমি বলছি ঠিক আছে। তারপর আমি চলে এলাম ওই জায়গায় ব্যাক করি, আমার ফ্রেন্ড ছিল যা ওদেরকে মারাদুর করলাম, খুব মানামারি করলাম, এখন আমার হাতে আগে থেকেই সবসময় আমি খুর নিয়ে করতাম, পরে ছেলেটা খুব রক্ত বের হচ্ছে, আমি বললাম পরে খুঁজতে খুঁজতে সবাই আসলো, আমাকে পুলিশে ধরা দিল, আমি বললাম আমাকে তো ধরতে রাখতে পারবি না, আমাকে ধরতে আমি তোরে দেখে সারবো, আমি তোরে খুন করবো, পুলিশের সামনে বলছি এরকম, আমি তোদের খুন করে ফেলবো। তারপর আমার ফ্রেন্ড ছিল আরেকটা রুবেল, আমার আরেক দিকে ছিল, ও আমাকে এক করছিল, তারপর আমাকে ধরে নিয়ে গেছে সেটি প্রথমেই, তারপর নিয়ে যাওয়ার পরে বলতেছে আর থানার ঘেটে ভিতরে ঢোকাইছে, পরে উপর থেকে ফোন দিছে আমাদের যে ওই যে এমপি ছিল, উনি ফোন দিছে কমুকুমো ছিল বোঝে আপনি ধরছেন, বলছে হ্যাঁ, ও কি হয়েছে, পরে বলতেছে ওকে ছেড়ে দেন, পরে আমাকে আবার পুলিশে যে জায়গা থেকে নিয়ে গেছিল, আমি বলছি আমরা এই জায়গা দিয়ে আমি না আমাকে বাসা দিয়ে আসো, পরে ওনারা আমাকে গাজীপুর নামে দিয়ে চলে যাই।
আচ্ছা,
চলে যাওয়ার পরে আমাকে চাচু জিজ্ঞেস করলো তোর কি হয়েছে, আমার চাচু জিজ্ঞেস করলো যে এই রে প্রাণের মতো লাগে, জিজ্ঞেস করলো আমি করে আমার কিছু হয়নি তো, পরে বলতেছি না তো কিছু হয়েছে না, হতো তুই আমার এলাকা সে তুই আমার ফ্রেন্ডের এলাকায় গিয়ে ঝগড়া করস, ছেলেকে মাল দূর করস, আমি বললাম চাচু এই কথা কজা বাদ দে, যা হয়ে গেছে হয়ে গেছে, মন থেকে মশাই ফেল, কিন্তু আমার তো এতদিনের সম্পর্ক বা এক বছরের সম্পর্ক আমার তো পুরাইতেছে, শনিবার ছিল এন্ড্রয়েড ছিল না, সামনে ক্যামেরা ছিল না পিছনে ক্যামেরা ছিল, ওই সময় আমি ওকে 13,000 থেকে সোনি ঠিক নিয়ে দিই ওই সময়, আর যা আছে তো এভরিথিং ল্যাপটপ যা আছে ছিল আমি তাই দিছি, আমার আশা আমি কোনো সময় নেশা করি নাই যে আমাকে এটা দিও, আমি না করি নাই, আমি বলছি হ্যাঁ দেবো, এভাবে চলতে গেছিল। তারপর আমাকে আমি যখন কান্নাকাটি করি, আমার ফ্রেন্ড নাম ছিল রুবেল,
জি,
ও আমাদের গাজীপুরে শোরুমে দোকান দিত, তারপর ও কি করলো আমাকে ধর সিগারেট ধরে দিল, কনে খা, আমি বলি সিগারেট করলে কী হবে, ক টেনশন থেকে মুক্তি পাবি, আমি বলি সত্যি কহে, তারপর ও আমাকে প্রথম দিন সিগারেট ধরালো, আমি প্রথম যে ফার্স্ট আমি সিগারেট টান দিই, টান দেওয়ার পরে আমি কাশতে কাশতে মনে করেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, পরে আস্তে আস্তে একদিন এক টান দিই আরেকদিন আরেক টান দিই, এরকমভাবে প্রায় 5-6 দিন পরে আমার ক্লিয়ার হয়ে গেছে,
মানে তখন ইজিলি নিতে পারেন।
হ্যাঁ, তারপর আমি আমার রাত্রে যখন আমি ইজি নিতে পারি, ওদিন আমি রাত্রে প্রায় 5-6 প্যাক সিগারেট খাই বসে বসে টেনশন, খাওয়ার পরে আমি সকালবেলা ঘুমাইছি, আমার দাদু আসছে আমার রুমে, আর সেরা আমাকে নক করতেছে, দশটা বাজে, খাবি না, উঠবি না। আমি বলে আমি তো আমি আমার ঘুমে দান্দায় আছি, ঘুমাইছি অনেক রাত্রে, প্রায় পাঁচটা থেকে ঘুমাইছি সব ভোরে। দেখা দেখে করতেছে দাদু বলছে আমি মরে গেছি, দাদু জানতো বিষয়টা, দাদু বলছে আমি মরে গেছি। দাদু চিৎকার চিকি করতেছে, কান্নাকাজি করতেছে, ও দাদু কান্নাকাজি পড়ার পরে আমি আরেকজন ফাঁসার বাড়িতে আসিল, ও আসিয়া দরজা তলা ভাঙছে, বলে আমি দেখছি আমি চিত্র হইয়া মাঝে মাঝে ঘুমাই যাচ্ছি।
আচ্ছা,
তা দাদু দেখলো এখানে ইয়া সিগারেটের খোলমোল, সিগারেট ধোয়া একদম ঘর ভরে গেছে। তারপর আমাকে পানি দেওয়া হলো, তোলা হলো, আমি ফ্রেশ হয়েছি। আর দাদু জিজ্ঞাসা করে না কিছু, দাদু জানেই, ও দাদু সিদ্ধান্ত নিয়েছে আমার ফুফু বাড়ি হচ্ছে ময়মনসিং, ময়মনসিং চরপাড়া, আমার ফুফাতো ভাই হচ্ছে ডাক্তার, ডাক্তার শিশু বিভাগের। তারপর ভাইয়া কথা বললো, আমি কই না আমি যাবো না ময়মনসিং, আমি গাজীপুরে থাকবো। বললো হ্যাঁ গাজীপুরে থাকবি, ভালো কথা, বেশ এইসব কিছু করতে পারবি না। আমি কই ঠিক আছে। তা আমি যখন দোস্তের দোকানে যাই, দোস্তের দোকানে আমাকে যাওয়ার পরে দোস্ত আমাকে সিগারেট ধরে, হ্যাঁ আমি সিগারেট খেতে থাকি। তারপর এভাবে অনেক কথাবার্তা হয়। তারপর আরেকটা জিনিস খাবি, আমি কই কী খাবো, খাবি নাকি, আমি কই খেতে পারবো, খেতে পারবি। তারপর ফার্স্ট টাইম ওর বাসায় যাই, আমি বলছি দাদু আমার এক ফ্রেন্ডসের বাসায় থাকবো, আমি আজকে আসবো না, কই ঠিক আছে, আর জিজ্ঞেস করে নাই।
ওকে,
তারপর আমি আমার ফ্রেন্ডসে বিয়া কিনে আনছিল, সর্বপ্রথম মুচি সৌদি আরবের মুচি কিনে আনছিল, তারপর সোজা পানি আর গরু মাংস কিনছিল। এমনিতে আমি আমি টাকা দিয়েছিলাম, ও কিনে আনছিল। তো ও আমাকে চাচ্ছে কি ও যদি আমাকে এরকম করতে পারে ও প্রতিদিন খেতে পারবে আমার টাকা দিয়ে।
আচ্ছা, যে কোনো যেভাবেই হোক আপনাকে ওইদিকে ওই
রাস্তা নিতে হবে, ওর কথা হচ্ছে। তারপর ও ও কোনো সব ডাক্স নিত, আমি জানতাম, সবাই জানতো। তারপর ও ডাক্স নিত আমাকে, প্রথম বিয়ার ক্রিকেট খাওয়াইছে আর বিয়ার খাওয়াইছে। হ্যাঁ আমি বিয়ার খেলাম, বিয়ার খাওয়ার পর দেখলাম খাওয়া দাওয়া প্রথম দিন যে বিয়ার খাইছি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। অজ্ঞান হয়ে পড়া যাওয়ার পর আমি সকালবেলা উঠছি, কিরে তুই আমার কী খাওয়ালি, আমি অজ্ঞান হয়ে গেলাম। ওরকম এটা কেছো না, প্রথম প্রথম এরকম হয়। পরে আমি এমনও করেন যে এই অবস্থাতে আমি পরে কিন্তু মেয়েকে বলতে পারতেছি না, আমি যখন অন্য গার্লফ্রেন্ড অন্য মেয়েকে দেখি সেই সাথে ঘুরতে আমার ওর কথা মনে পড়ে গেল। আমিও তো ঘুরছিলাম, আমিও তো চলাফেরা করছি, কিন্তু আমার এরকম হলো কেন? আমি এসব চিন্তা করি আর আমার মাথার ভিতরে কাজ করে অন্যরকম। যেহেতু আমি পরে প্রায় সময় বিয়ার খেতাম, রাত্রে দুই চার তিনটে বিয়ার খেতাম, তারপর আমার অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হওয়ার পর আমি আমার বন্ধু ফার্স্ট টাইম কই খাবি, আমি বলি কী খাবো, সিগারেট খাওয়ালি, বিয়ার খাওয়ালি, আর কী খাওয়াবি, ক বলতেছে ক চল এটা আছে আরো বড় জিনিস, খুব মনে কর এটা খাইলে দুনিয়ার সব শান্তি, কিছুই মনে কর তোর মনে হইব না। আমি বলি সত্যি, ওর তুই মেয়েকেও বলতে পারবি, আমি বলি সত্যি বলছ, হ্যাঁ। তারপর আমাকে ও প্রথমে বাংলা খাওয়াই, আমাকে বাংলা খাওয়া বলতে যে কোকা কলা আছে না এটার মধ্যে ঢুকে প্রথম তো আমি খেতে পারবো না, আমাকে শুরু করাই। শুরু করানোর পরে আমি হ্যাঁ খেতাম। তারপর এসব জানাজানি হয়ে গেছে অনেক বাসাই, জানাজানি হওয়ার পর আমাকে আর রাখবে না, গাজীপুর রাখবে না আমাকে। তারপর আমি এখন আলিয়া স্কুলে ভর্তি হয়েছিলাম এটে, মাঝখানে কিন্তু আমি থ্রিতে যে পড়াশোনা করছিলাম এরপর কিন্তু আমার স্কুল লাইফে কোনো পড়াশোনা হয় নাই, জাস্ট খালি পিএসসি পরীক্ষা দিয়েছিলাম মাঝখানে।
ওকে,
তারপর আমি এটে ভর্তি হইলাম, আমার বলতেছিল না দাদু ভাই কত ভেঙে রাখা যাবে না, তো ফুফি বাড়ি দেখবো, ফুফির সাথে কথা বললো, ফুপি বললো হ্যাঁ দিয়ে দাও, সমস্যা কি। তারপর ফুপি আমাকে নিয়ে গেলো, খুবই আদর করলো, খুব ছেলের মতো। তারপর আমি ফুপির পাশে গেলাম, আমাকে স্কুলে ভর্তি করা হলো। আমার যে ক্লাসমেট ছিল ওই জায়গায় এক ছেলে বাবু, ওর সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়, কিন্তু ও দেখতো আমি তো প্রায় সময় সিগারেট ইয়া ক্লাস ফাঁকি দিয়া সিগারেট খেতাম, আমার এটা নেশা হয়ে গেছে একদম, যে আমি এখন সিগারেট না খেলে নয়,
সিগারেট না খেলে থাকতেই পারি না,
থাকতে পারতে
রেগুলার। কটা লাগতো সিগারেট ওই সময়?
আমার ও সময় লাগতো দুই থেকে তিন প্যাকেট,
দুই থেকে তিন প্যাকেট।
হ্যাঁ প্যাকেট,
মানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা সিগারেট।
হ্যাঁ,
ওকে ওকে।
তারপর আমি খাতনা খেতাম, বাসায় যেতাম, আমি বাসা যাওয়া যা আমি সকাল সকাল থেকে বের হতাম, আমার কোচিং ছিল, কোচিং করতাম না, কোচিং করতাম না, আমি সারা টাকা দিয়ে দিতাম মাস শুরু হতেই। এখন আমি এরকম সময় গেছে অগ্রিম মাসে টাকা দিয়ে দিতাম, তারপর আমার স্যার কিছু বলতো না, আমি বলি স্যার আমি কাজ আমি কোচিং করতে পারবো না, তারপরে তোমার আত্মীয়স্বজন ফেল করে তো কিছু বলবে, আমি ওইটা আমি দেখবো, আমার এটা দেখার দায়িত্ব আমার, কিন্তু আমি কোচিং করবো না। এখন বলে ঠিক আছে, যদি তুমি কোচিং না করো তাহলে আমার কিছু করার নেই। উনি আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে দিত, তারপরে ভাইয়া ফোন দিত, হ্যাঁ করতেছে, উনি বলতো করতেছে স্টুডেন্ট স্যারে। তারপরে একদিন আমার সাথে ওর বাবার সাথে পরিচয় হয়, ও কিন্তু এরকম করতো, সে বললো তোর কি আমার সাথে চলাফেরা হয়, প্রায় সময় গাঙ্গি না পারে বসে থাকি, গাঙ্গে পারে বসে থাকার পর ও বলতেছে দোস্ত খাবি, চল আমার একটু খেয়ে খাই, বলতেছে চল বিয়া খেয়ে যাচ্ছি, আমি বলি চল, আমিও তো সব পাগল খাওয়ার জন্য এখন, হ্যাঁ খেয়ে চল। তারপর খেয়ে আসলাম, খাওয়ার পর ও আমি অনেক খেয়েছিলাম, আমি পরে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, তারপর ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পরে আমার ফুপি ফোন দিয়ে দিতে প্রায় 150 ফোন দিছে, আমি ফোন রিসিভ করি না, ফুপি বলছে ছেলেটা কোথায় গেল কি হলো, খুব টেনশনে আছে। পরে ভাইয়া অনেক লোক পাঠাইল, লোক পাঠানোর পরে দেখে আমি যে পার্ক ছিল নদীর সাথে, এই পার্কে আমি শুয়ে আছি, এই বন্ধু বান্ধব ছিল। আমার ভাইয়া আবার ব্রহ্মপুত্র ব্লাস্ট হয়ে কাজ করে, উনি একও ছিল যে উদ্যোক্তা। পরে ভাইয়া বন্ধু বান্ধব পাঠিয়েছে আমাকে নিয়ে গেছে, নিয়ে তোমার কী হয়েছে, আমি আমি ভাই ঘুমিয়ে পড়ছিলাম রাত্রে, তো পড়া টেনশন আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওই জায়গায় গিয়া বাতাস আসছিল, ঘুমিয়ে পড়ছি নদীর পরে। পরে ভাইয়া এরকমভাবে রিয়েক্ট করে নাই, কই ঠিক আছে যাও। তারপর আমার ওর সাথে কথা হয়েছিল কতর কি সমস্যা।
শুনছেন সিক্রেটস, আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছেন আবির, তাকে দেখার জন্য, তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যোগাযোগ করবার জন্য চলে আসুন এই পেজটিতে www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন আমার পেজটির সাথে, এবং ওখান থেকে আপনারা যাবতীয় আপডেট পাবেন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my space of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস অনুষ্ঠানটি শুরু হয় প্রতি রবিবার রাত 11টায়। আমি আর জি কিবরিয়া সেখানে থাকি, এবং আমার পার্সোনাল পেজে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kibria.rj কিবরিয়া বানানটা হচ্ছে kibria.rj পেজটি আছে আর জি কিবরিয়া নামে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, ওখানে ইনবক্স করলে প্রাসঙ্গিক হলে আমি দেখি। ওকে, কথা না বাড়ি আবারও ফিরছি গেস্টের কাছে যেখানটা আমরা ছিলাম আবির।
তারপর ওর সাথে কথা হওয়ার পর বলতেছে এখন তুই কি করবি, আমি তো মেয়েকে বলতেই পারতেছি না, আমি যখন একা থাকি, যখন বন্ধু বান্ধব নিয়ে থাকি ওকে বলে থাকি, যখন একা হয়ে যাই ওর কথা খুব মনে পড়ে, আর যদি কোনো মেয়ের সাথে কোনো ছেলে চলাফেরা করতে দেখি এই মনে পড়ে যাই। পরে বলতেছে তুই কি করবি, আমি করে খুন করবো, করবি, আমি বই হ্যাঁ করবো, আমার যত টাকা লাগে আমি তো দিব, খুন করবো। তারপর ও কি করলো, এক বড় ভাই ছিল, ওই যে বস্তি ছেলে, ঠিক আছে, ও ম্যামিসিং বস্তি থাকতো, ওর নাম ছিল কালাম। কালাম থাকার পর ও আমাকে বলতেছে ও চল ওর সাথে, আমি হ্যাঁ ওর সাথে গেলাম, ও বললো হ্যাঁ ঠিক আছে আমাকে তুমি 10,000 টাকা দেবা আমি কাজ করে দেবো, আমি ওকে ঠিক আছে। তারপর টাকা দেওয়ার পরে মেয়ের বিয়ে, আমার ফোন দিল মোমিনে, হ্যাঁ তো তোর গার্লফ্রেন্ডের বিয়ে শুক্রবারে, আমি কই হ্যাঁ কি বলো, কো হ্যাঁ বিয়ে, আমি কই ওকে ঠিক আছে। তারপর ওই জায়গায় একটা অবদা ছিল, অবদার এক লোক ছিল, আমি বলতেছি আঙ্কেল আপনি 9টা থেকে 9:30 পর্যন্ত কারেন্ট দেবেন না, ওর সাথে কথা হয়েছিল, আমি ওনাকে টাকাও দিয়েছি প্রায় 10,000 টাকা দিয়েছি ওনাকে এই আধা ঘন্টা কারেন্ট না দেওয়ার জন্য। আমি ওর বাসায় গেছি, ওর বাসায় যাইতে বললে আমি ওর বাসায় পাশে খাড়াইছি, ও কারেন নাই এখন, পুরো বাড়ি অন্ধকার, বিয়ের দিন, তারপর সবাই সবাইকারে ব্যস্ত ছিল। ও যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, যে বয়ফ্রেন্ডের সাথে, ওর নাম ছিল রকি। হ্যাঁ, ও রকি এখন তো পায় নাই, ও আরেক ফ্রেন্ডের বিয়ে হইতেছে। ও বর্মি বিয়ে হইতেছে, তাই ওর সাথে কথা বলতেছে বারান্দায় এসে। ও দেখো তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও যে আমার বিয়ে হয়ে যাবে। তারপর ছেলে তো ওকে চায় না, ছেলে কথা ছিল আমার যখন জানতো, তারপরে জানতাম ও যে জাহিদ, যে বললাম আপনাকে, ঠিক আছে, আপনি জাহিদ আর রকি ও দুজন প্ল্যান করে আমাকে এসব করছে। আর তারপর ওরা দুজনেই মেয়েকে খারাপ কাজ করছে, ঠিক আছে। পরে বলতেছে আমি তো একা বিয়ে করবো কেন, আমি পরে শুনতে পারলাম মেয়ের কাছ থেকে, আমি তোকে একা, মেয়ের ফোন দেখা হচ্ছিল, আমি তোকে কেন বিয়ে করবো, আমি তোকে একা নষ্ট করি নাই, যে তোকে নিয়ে নষ্ট করছে, এই জাহিদ নষ্ট করছে, আমি এখন তোকে কেন বিয়ে করবো, এখন তোর যে পেটে এ হইতেছে সন্তান হইতেছে, এটাকে আমি, এটাকে আমার একা সন্তান, জাহিদের সন্তান, তাহলে আমি একা তো একা কেন বহন করবো। তারপর কথা হচ্ছে, অনেক কান্নাকাটি হচ্ছে। তারপর
মেয়েটার নাম যেন কি ছিল?
মেয়ের নাম সামিয়া ফাতেমা।
সামিয়া, আপনার ফার্স্ট লাভ?
হ্যাঁ, ফার্স্ট লাভ।
মেয়েটা আপনার বয়সে বড় ছিল?
হ্যাঁ, আমার বড় ছিল।
এই সন্তানটা কি করতে বলতেছে?
বলতেছে আমি তোকে বিয়ে করবো না, যেহেতু আমি তোকে একা নষ্ট করি নাই, আমি সাথে একা থাকি নাই, আর একজন ছিল।
এই মেয়ে আপনার গার্লফ্রেন্ড? তখন তো গার্লফ্রেন্ড নাই, ওই সময়টাতে ও সন্তান সম্ভবা?
হ্যাঁ,
মানে ও কি কনসিভ করেছে, প্রেগনেন্ট ওই সময়?
হ্যাঁ, প্রেগনেন্ট ছিল।
ওকে, বিয়ে ছাড়াই?
হ্যাঁ, বিয়ে ছাড়াই।
তারপর?
হ্যাঁ, ছেলে বলছিল, ছেলে বলছিল কত যে ফার্স্ট টাইম আমি তোর কাজটা করছি, তুই যখন টিকা দিছস, মনে কর আমি তোর যে আমার ভিতরে যে ছিল, ঠিক আছে, সেটা আমি কনফার্ম, ছেলে আমি ছেলে বলছি আমি কনফার্ম তোর বাচ্চা হবে। হ্যাঁ, এক মাসের মেয়ে বিশ্বাস করে নাই, তারপর এক মাস পরে, দুই মাস পরে মেয়ে কিছুটা বুঝতে পারতেছে, হ্যাঁ তার পেটে বাচ্চা হচ্ছে। তারপর হ্যাঁ বলতে থাকে, আমি তো একা নষ্ট করি নাই, আমি তো কেন একা বিয়ে করবো, তুই জাহিদ থেকে বল। তারপর জাহিদ থেকে ফোন দেয়, জাহিদে ফোন ধরে না, ও মা দেখে পড়াশোনা করে, ও ফোন ধরে না। বাস আমি আমি তো ওকে কথা হচ্ছে আমি ওকে মেরে ফেলবো, ও আমার চিট কেমন চিট করলো। তারপর আমি ওকে যখন বারান্দায় কথা বলতেছে, আর সবাই তো বিয়ের কাজ করতেছে, কিছুক্ষণ পরে গায়ে হলো লোক আসবে, এর মধ্যেই আমি ওকে আমার যে বললাম কালাম, ওকে ওকে অজ্ঞান করে ফেলে।
কেন অজ্ঞান করে?
ওর আমি তুলে নিয়ে আসবো বললাম।
ওকে
ওকে তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে
কালাম কে ছিল?
জি,
কালামটা কে ছিল?
কালাম ছিল মামি সিং এক ছেলে, বস্তি ছেলে।
মানে ও কি মানে আপনাকে পরিচিত ছিল?
না, আমার পরিচিত না।
সন্ত্রাসী ছিল?
হ্যাঁ, বাবু বলছে সন্ত্রাসী ছিল।
মানে ওকে ভাড়া করছেন বেসিক্যালি কাজ করার জন্য, মেয়েটাকে তুলে নিয়ে আসবেন?
হ্যাঁ, তুলে নিয়ে আসবেন।
মেয়েটাকে তুলে নিয়ে এসে প্ল্যানটা কি?
প্ল্যানটা আমি ওকে মেরে ফেলবো।
মেয়েটাকে মেরে ফেললেন?
মেরে ফেললো।
ওকে, তারপরে তুলে নিয়ে আসবো?
হ্যাঁ, তুলে নিয়ে আসলাম।
কোথা থেকে তুলে নিয়ে আসে?
জি,
কোন জায়গা থেকে তুলে নিয়ে আসে মেয়েটাকে?
ওর বাসা থেকে।
ওর বাসা থেকে?
হ্যাঁ, বাসা থেকে।
বাসার লোকজন ছিল না বাকি লোক?
হ্যাঁ ছিল, সবাই বিয়ে কাজে ব্যস্ত ছিল। মেয়ে ওই পাশে ড্রয়িং রুমে এসে বাংলা, যে আমাদের বলা হয় বাংলা ভাষা, বাংলা ভাষার পিছনে এসে বারান্দায় কথা বলছিল ওর যে রকির সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওকে দেখো এখন আমি হয়ে যাচ্ছে, এখন আমি কি করবো বলতেছে, তুই যা যাই কর। পরে ওই সময় ও রাস্তা চলে যাচ্ছে, রাস্তা যাওয়ার পরেই মনে করেন পিছন দিয়ে আসা, এখন তো ওরে এক করছে, অজ্ঞান করে ফেলছে। অজ্ঞান করে ফেলেই হ্যাঁ খুলে নেই, এখন তো কারণ নাই, বন্ধ সব কিছু, আমি তো বলে দিছি আর আমার কারণ দিবেন না, টাকা দিতে সাদার। তারপর কারেন্ট নাই, সবাই সব কিছু অফ, কালো রাত্র, আবার কুয়াশা রাত্র, শীতের দিন। হ্যাঁ, পরে ওকে গাড়ি তুললো, গাড়ি তো এখানে আসতে আসে কি কার গাড়ি আসতেছে রাস্তার কাছে কি জানে, হ্যাঁ গাড়ি আসতেছে, আমার গাড়ি নিয়ে আসলো। তারপর মেয়েকে পানি দেওয়া হলো, পানি দেওয়ার পরে এসে জ্ঞান আসলো তার। পরে আমাকে জিজ্ঞাসা করছি, তুই আমার চিনছস? আমি বলতেছি, তুই আমার চিনছস? ও তুই আমার কেন তুলে আনছস?
আপনার গার্লফ্রেন্ড, সবাই গার্লফ্রেন্ড। হ্যাঁ,
ক তুই আমাকে কেন তুলে আনছস? আমি বলি তোরে খুন করবো, এই জন্য তুলে আনছি। ক তুই খুন করতে পারবি? আমি বলি যে আমার চিট করে আনতে পারবো না। পরে ও ঠিক আছে, কি কথা আছে গাড়ির ভিতরে? পরে ওর মুখ বান্ধা হয়েছে, মুখ বান্ধা। পরে আমি ছিলাম, ড্রাইভার ছিল, তারপরে কালাম ছিল, আর যে বললাম বাবু, আমরা চারজন ছিলাম। চারজনের মেয়েকে যা করা তা করছি, চারজনে মিলে
যা করার তা করছেন? মানে
মানে একটা পুরুষ একটা মেয়েকে যা করে রেপ করছি,
মেয়েটাকে রেপ করে না? মেয়েটার সন্তান সম্ভব ছিল ওই সময়?
দুই মাসে ছিল,
দুই মাসে ছিল। তারপর কজন মিলে কাজটা করেন?
চারজন মিলে।
ওকে, তারপর
চারজন মিলে ও ঠিক আছে করতেছে, ওর খুব একা থেকে আমি কেস কম, মামলা কমু। আমি বলি তুই সময় পাবি মামলা করবি? তারপরে আমি কালামে বললাম, আমি বললাম ও তারপরে মেয়েকে মেরে ফেলে।
কিভাবে মারে?
মারতে হয়েছে ওর যে আমাদের গাড়ির ভিতরে যে এ থাকে ফ্রোম পিছনে বালিশ, এই বালিশ দিয়ে ওকে হাতে পায়ে ধরে তিনজনে ড্রাইভার সুদ্ধা ধরা পরে মুখে চাপা দেয়।
কোথায় করছেন কাজটা?
এটা গাড়ির ভিতরে করছেন?
গাড়ির ভিতরে?
হ্যাঁ গাড়ির ভিতরেই। ওদের বাসা থেকে একটু দূরে আসা
গাজীপুরে?
হ্যাঁ গাজীপুরে। ও শিলপুরে?
আশেপাশে কোনো লোকজন ছিল না?
আশেপাশে লোকজন ছিল বলতে আমরা গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে কি হচ্ছে তোমার সেটা
আবার কি গাড়ি?
কালো হায়াস।
হায়াস?
হায়াস,
টয়োটা হায়াস।
হ্যাঁ
ওকে। কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে গিয়ে 2015 সালের ঘটনা।
2015, আজ থেকে 3 বছর আগে ঘটনা। মারেন তারপর?
তারপর আমি ওকে মেরে ফেলি। মেরে ফেলার পরে আমি গাড়ি ঘুরাইছি, গাড়ি ঘোরানোর পরে আমি বলতেছি এখান দিয়া যে ওর বাসার কিছু দূরে হালা দিয়া তারপর মনে করো আমরা টেঙ্গা দিয়ে বেরিয়ে যাবো গা ওই রাস্তা দিয়ে। তারপর ওরে মেরে ফেলে এরা যখন আমরা গাড়ি গাড়ি রানিং গাড়িতে ওকে মেরে ফেলে ছুটে ফেলি। ছুটে যাওয়ার পর ও বলতে ও তো মরেই গেছে, আমরা চলে যাই ময়মনসিংহে। ময়মনসিংহে চলে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে আমার জিত ছিল ওকে মেরে ফেলছি। তারপর কিছুদিন পর জানা হয়েছে যখন ওই রকিকে যখন মেয়ে ফোন বেশ চেক করছে রকিকে মনে করে দায়ীবদ্ধ করছে, রকিকে দায়ীবদ্ধ করার পরে ওকে জেলে নেওয়া হয়েছে।
মানে ওর ওর যে বয়ফ্রেন্ড ছিল?
হ্যাঁ বয়ফ্রেন্ড। তারপর যে জাহিদ ছিল আমাকে যে প্রথম নাম্বার দিয়েছিল ওকেও যখন সবার সাথে মেয়ে রেকর্ডিং করে রাখছে ফোনে
ডকুমেন্টস পাইছে?
হ্যাঁ আমাকেও পাইছে, আমাকেও পাইছে, আমাকে নিয়ে গেছে। হ্যাঁ যেহেতু আমার কাছেও চাইছিল, আমাকে বলতো যান তুমি আমাকে এটা দাও ওইটা দাও। হ্যাঁ আমি বললাম হ্যাঁ দিছি। তারপর ও শুনতো, সব কিছু শুনতো। তারপর আমি বলতেছি সবাই সন্দেহ করতেছে আমি ওকে মার্ডার করছি, যেহেতু আমার কাছ থেকে ওর টাকা নিছে, আমাকে চিট করছে, আমার সাথে গাদ্দারি করছে, এজন্য সবাই আমাকে সন্দেহ করতেছে। হ্যাঁ সন্দেহ করার পরে আমাকে খুব ব্ল্যাকমেল করতেছে, বিকজ আমি না আমি খুন করি নাই। তারপর হ্যাঁ এটা ওকে নেওয়া হয়েছে, বলতেছে ওই খুন করছে। তারা বলতেছে আমি বলছি তোরা মেয়েকে নষ্ট করছস, তোদের বাচ্চা ছিল তোরা মেয়েকে খুন করছস, কেন আমি আমি কেন খুন করবো? আমার টাকা যা গেছে গেছে, আমি জানি আক্ষেপ করি না। তোরা তোরা মেয়েকে নষ্ট করছস, মেয়ে 2 মাসে বাচ্চা পেটে তোরাই নষ্ট করছস, তোরাই মেয়েকে খুন করছস। আমি বলতেছি হ্যাঁ সবাই বলতেছে যাই, হ্যাঁ তখন তো এখন তো এটাই হচ্ছে, তোরা যদি এসব না করতি তাহলে তো আর মেয়ের বাচ্চা হয় না, আর বাচ্চা হয়েছে মনে করো তোরা মেয়ের জন্য বলতে ফেছিল কেস করতে ফেছিল। মেয়েও বলছিল আমি তোর নামে কেস দিমু, এটা এটা করবো, এটা এটা। পরে ছেলেও বলছিল আমি তোরা মেরে ফেলবো। সেকেন্ড গড ও যা টাকা আছে তার মৃত্যু নেই, এসব এসব কথা বলছিল। তারপর অনেক কিছু কিন্তু মূলত কিন্তু মেয়েকে মারছি আমি। পরে রকির উপরে চাপ গেল, চাপ দেওয়ার পরে রকিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ওর মোটামুটি অনেক টাকা গেল, 2-3 লাখ টাকা গেল, ও জামিনে ফিরে আসছে। তারপর ও চাইছিল আমাকে আমাকে মারবে ওর জন্য। আমার আমি বলছি দেখ তুই আমার টাকা নিছস, কয় আমার কাছ থেকে তুই মেয়েকে কই রাহিরা ব্ল্যাকমেল করছিস আমাকে, আমার কাছ থেকে তুই 3 লাখ টাকা নিয়ে আসছিস, 3.5 লাখ টাকা, এখন তো 4 লাখ টাকা গেছে, আমার আমার থেকে 50,000 টাকা বেশি গেছে। তো ও দল পাকাইছে আমাকে, ও মেরে ফেলবে, দল পাকাইছে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমার তো লোকেশন জানাই আছে, আমার যে ফ্যান ছিল ওই জায়গায় অনেক ফ্যান ছিল, আমি বলছি ও কি করবে না করবে সব আমাকে বলবি, বলে কয় ঠিক আছে। তো ও ওর সাথে যে যে ফ্যান্স ছিল এখন তো আগে থেকেই যা টাকা আছে তার মৃত্যু নেই, আমি ওদেরকে টাকা দিয়ে দিতাম। পরে ও বলছিল আমাকে খুন করে ফেলবে আমার আসার সময় হেমামি সিংহে। হ্যাঁ ও একদিন রোগ ভাড়া করলো, কথা বললো। হ্যাঁ তারপর আমি আমাকে সব কিছু বললো, আমি আসলাম মামি সিংহে। মামি সিংহের সময় আমি যাই এতে মুক্তের কাছে আছে না, মুক্তের কাছে যাই। তাই আমার পিছনে ও তারা করে আমাকে দেখবে মারবে। তারপর আমিও তো প্ল্যানিং করেই ফেলি যে ওকে আমি মেরে ফেলবো। ও আমাকে আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ড নিছে, আমার টাকা নিছে।
মানে আপনার এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড নাকি সেকেন্ড সেকেন্ড জন কোনটা?
এক্স গার্লফ্রেন্ড
বয়ফ্রেন্ড, মানে যে আপনার কাছ থেকে মানে আপনার সরাসরি সম্পর্ক থাকা অবস্থায় যে ছেলেটাকে আপনি আবাসিক হোটেলে পেয়েছিলেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, নাম যেন কি ছিল?
ও নাম ছিল রকি।
রকিকে আপনি মেরে ফেলা প্ল্যান করছেন? ওকে
ওকে আমি মেরে ফেলা প্ল্যান করছি। এর মধ্যে আমি এবার খাওয়া শুরু করছি।
ইয়াবা?
হ্যাঁ বা।
তখন আপনার বাবা মা কি কন্টিনিউয়াসলি এত টাকা পাঠিয়ে যাচ্ছে নাকি?
হ্যাঁ আমার আব্বু আম্মু টাকা পাঠাচ্ছে।
তো এই সময়টাতে জানতো যে বাংলাদেশে কি করতেছেন আপনি? লেখাপড়া বাদ দিয়ে?
লেখাপড়া বাদ দিয়ে আব্বু আম্মু জন্য লেখাপড়া করতেছি। হ্যাঁ সবাই জন্য লেখাপড়া করতেছি।
ওকে ওকে,
কিন্তু আমি লেখাপড়া করতেছি না।
ঠিক আছে, তো আপনি প্ল্যান করলেন আপনি রকিকে মেরে ফেলবেন।
হ্যাঁ, রকিকে মেরে ফেলবো। তারপর রকিকে মেরে ফেলবো আমি বলছি। হ্যাঁ, পরে আমি বলছি যে আমাকে ও কয়েকটা ফ্রেন্ডস নিয়ে আসছিল মারার জন্য, আমি ওদেরকেই ভাড়া করছি। যেরকম বিল্লা তো ছবি ছিল না, এরকম আগে থেকে ছবি দেখতাম, খুব প্ল্যানিং করে সিস্টেম করছিলাম আমি ওকে এভাবে মারবো। তারপর আমি আমি গেছি, আমি জানি ও আমাকে মারবে, আমি জেনে শুনে ও এদিকে গেছি। তারপর ও আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। যখন আমি ওদের কাছে ওদের 2,000 টাকা দিছিল আমাকে মারার জন্য, আমি ওদেরকে জন প্রতি 5,000 টাকা দিছিলাম, চারজন ছিল, 20,000 টাকা দিছিলাম ওদেরকে। ওদেরকে দেওয়ার পরে যখন গাড়ির ভিতরেই আমি ফোন দিলাম, রকিরে তোরা ড্রাইভারে বসে ওদিকে নিয়ে আস, ওদিকে নিয়ে আসলো। যে মুখ দেখা যাচ্ছে ভিতরে একটা নদী আছে, ওই নদীর পারে। তো আমি ওখানে যাই, ওখানে গিয়ে ওরে খুব মারি, মারার পর এত মারামারি বলার বাহিরে। তারপর একেবারে মারি নাই, পরে ওকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিই, আরেক গাড়ি দিয়ে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে রাস্তা, ওরে বলতেছে আমি ড্রাইভারে বলছি তুই এইভাবে বলবি, তুই ফাঁসিস না রে। পরে বলতেছে ছেলেটা আমাকে বলছে, ছেলে তো অজ্ঞান হয়ে গেছে প্রায়, মারার পরে বলছে আমাকে এমুক থামা আমি নিয়ে আসছি। পরে বলতেছে আপনাদের ফোন দিছে, নাম্বার ফোন না ছিল, তার বাবা লেখা ছিল আপনাকে ছেলে এরকম এরকম অবস্থা, আপনি বলে বলছে ড্রাইভারে বলছে আপনি নিয়ে আসেন। আমি প্ল্যানিংটা করছি যে তুই এইভাবে বলবি ড্রাইভারে। পরে ড্রাইভার নিয়ে আসে, নিয়ে যাই ওই জায়গায়, একটা আলহেরা হসপিটাল আছে ওই জায়গায় ভর্তি করা হয় ওকে, ওই জায়গায় রাখে নাই। তারপর শ্রীপুর নিয়ে যায় সদরে, এখানে রাখে নাই। তারপর ঢাকা নিয়ে আসে, ঢাকা নিয়ে আসার পরে ও মারা যায়। তো মারা যায় পরে এভাবে তদন্ত করে ড্রাইভারকে, ড্রাইভার যে ফোন দিয়েছিল ওই ফোনে চেক করে, এভাবে জানার পরে আমি ধরা খেয়ে যাই যে আমি যে ফোন করছি। ওর সাথে যে ফ্রেন্ড ছিল 4-5 জন লোক ছিল, গেছিল এই শ্রীপুর থেকে, ওরা খোঁজ পেয়ে যায়। একজন বলে দেয় হ্যাঁ তোমার সাথে দেয়, ওই 4 জন ছিল ওদেরকে ধরেছে, ধরার পরে ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, অনেক এক করা হয়েছে। তারপর ওরা আমার কথা বলে দেয়, ও অমুক অমুক ছেলে আমাকে টাকা দিছে, হ্যাঁ, তারপরে আমার নামে নোটিশ পাঠায় এতে ময়মনসিংহে। ময়মনসিংহ পরে আমাকে গ্রেপ্তার করা হয়, ময়মনসিংহ থানা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আমাকে ট্রান্সফার করে শ্রীপুরে, শ্রীপুরে ট্রান্সফার করে পরে আমি আমাকে কাজীপুর জেলায় রাখে। এটা আমার 2015 সালের কথা। এই যেমন আমি প্রথম দ্বিতীয়বার জেলে, ওই সময় জেলা যায় নাই প্রথমবার, দ্বিতীয়বার আমি জেলে থাকি প্রায় 17 দিন। তারপর চাচ্ছু একই রাহেরা উকিল দু রাহেরা আমাকে জামিন করে, হ্যাঁ প্রায় টাকা যায় অনেক, 5 লাখের উপরে টাকা যায় আমাকে জামিন করে। জামিন করার পর আমাকে বলতেছে তুই কি ভালো হবি নাকি এরকম করবি বলতেছে। আমি কই কেন আমি ভালো হবো না, কেন আমি ভালো কী করবো, যে যার বাপ মা নাই দুনিয়াতে থেকেও নাই সে কি করবে। আমি কোনো সময় বাপ মা আদৌ পাইছি? তোমরা তো পাইছো, এখনও পাইতেছ, আমি তো পাইনি, কেন আমি পাবো না কেন? ওদের কি টাকা এত বেশি যে আমার আমাকে ছেড়ে, আমাকে যদি এখন আমার বাপ মা থাকতো তাহলে আমি কিন্তু হতে পারতাম না। এসব আমার অন্যরকম কাজ করতেছি। তারপর আমি বাসায় চলে আসি, রাগ করে চলে আসি, আমাকে দাদু বকা করতেছে, আব্বুর সাথে কথা হয়েছে। তারপর আব্বু চলে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি একদম। তারপর নন্দ বাসায় জানা হয়েছে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি চলবো কীভাবে? আমাকে একটা টাকাও দেয় না, আমার লেখাপড়া এসএসসি পরীক্ষা দিই নাই, জেএসসি পরীক্ষা দিয়েছি। এরপর আমি নাইনে ভর্তি হয়েছিলাম, নাইনে ভর্তি হওয়ার পর তো আমার আর হয়েছে না, কন্টিনিউ পড়ালেখা হয়ে দিয়েছে না, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কত পড়তে হবে না, তুই পড়ে কী কী করবি, তুই সন্তোষ হয়ে গেছ? তারপর আমি বললাম ঠিক আছে, আমার আমি আর পড়বই না, আমি চলে যেছি। তারপর আমি চলে, আমি আমার মোটর সাইকেল ছিল আমি ওটা বিক্রি করে ফেলি, বিক্রি করার পরে আমি চলে আসি, চলে আসি আমাদের এখানে। এটা হচ্ছে গিয়া ময়মনসিংহে, এটা ভালো কথা না। হ্যাঁ, ওই জায়গায় একজন লোক আছে, নামটা বলবো সময় না, নামটা বলবে নাম তো,
এটা কার নাম ছিল?
ওই জায়গায় নেতার নাম ছিল।
ওকে, আমি আমরা এখান থেকে ফিরবো, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে, আবিরের ওখানে ছবি দেওয়া আছে, আপনারা চাইলে আবিরকে নিয়ে যে কোনো কিছুই বলতে পারেন, ওখানে মন্তব্য করতে পারেন, প্রাসঙ্গিক হলে আবির সেটা পড়বে এবং আবিরের কালেকশনে থাকবে। আমরা ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/ILoveDhakaFM, ILoveDhakaFM, ওকে, প্লিজ লাইক দিয়ে কানেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আমরা কথা না বাড়িয়ে ফিরছি সিক্রেটস এর যিনি আজকে গেস্ট আবির তার কাছে। আবির,
আচ্ছা, এই যে জেলে নেওয়া হচ্ছে, আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতেছে, আপনার বাবা মা তখনও কুয়েতে?
হ্যাঁ, জানে, কুয়েত এখনো আসে নাই।
ইন্টারেস্টিং, আপনাকে নিয়েও যায়নি?
আমাকে যাইছিল অনেকবার নিয়ে যাবো, আমি কই আমি যাবো না, তোরা আগে নিয়ে যাস নাই, দাদুরা যাই নাই, এই জন্য তোরা দায়ী, আমি যাবো না দেশ থেকে। তারপর আমি অনেক যোগাযোগ করছি, আমি কই তোদের মতো বাপ দরকার নাই, মা দরকার নাই।
আমরা একটু ধারাবাহিক ভাবে যাই, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি করলে?
বলতেছি তোদের মতো বাপ মা আমার দাদা দাদি আমার গোষ্ঠী কেউ দরকার নাই, আমি একা, আমি নিঃস্ব।
ওই জায়গায় ছিলেন আপনি, নেতার কথা বলছিলেন?
হ্যাঁ, নেতার কথা বলছিলাম। তারপর আমার নেতার সাথে কথা হয়েছিল, কথা হওয়ার পরে ও বলল আমার এক ভাইগনা ছিল বাড়ি থেকে কাপাসিয়া, ও সেখানে থাকতো। আমি ভাইগনায় ফোন দিলাম, ভাইগনা আমি তো বাসায় চলে আসছি, এখন আমি কি করতে পারি? ওর ভাইগিয়া বলতেছে তুই চলে আয়, আমার এখানে জায়গা আছে। ওই যে পরে বাইকে ছিল ওই জায়গায় সাউদি গেছে। হ্যাঁ, আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমার ভাইটা বলতেছে কি করবি? আমি বলি কি করবো মানে, এখন আমার তো চলতে হবে, আমার টাকা নেই, আমি কি করব, আমার চলতে হবে। তারপর এখন কি করবি? হ্যাঁ বলতেছে, হ্যাঁ তুই আমার সাথে কাজ কর। আমি বলি কি করবো? তোর রাজনীতি করবি? আমি বলি রাজনীতি করবো। হ্যাঁ, তারপর উনি খুব প্রভাবশালী ছিল, খুব বড় লোক ছিল আমাদের আমাদের মতোই, বাট ওনার ক্ষমতা ছিল অনেক ভালো কথা না মধ্যে। তারপর আমরা ওনার সাথে কথা বলি, পরে ভাইয়া বলতেছে কো ভাই না, আমার ভাইয়া সালমান নাম, ওর কাপা সে বাড়ি কো, এটা আমার ভাই না, ও আমার বড় ছিল, আমি ওর মামা ছিলাম, ওর আমি এর জন্য মামা দেখি, কই আমার ভাই না মামা। তারপর বলতেছে কই কি করবি? আমার সাথে থাকবে? হ্যাঁ থাকুক। তারপর উনি যখন আমাকে নিয়ে নিল, হ্যাঁ উনি পায়ের সময় কাজ দিত, বলতেছে অমুক জমিনদা একজন লোকের দল করতেছে, তুমি অমুক নামের দল দেখাইতেছে, তুমি একটা এ করে আসো। তারপর আমি পোলাবান বন্ধু বান্ধব ছিল ওই জায়গার, ওনার আঞ্জার ছিল, ওনার লোক ছিল পায় পঞ্চাশ ছেলে ছিল, ওরা যাইতো একসাথে, যে মারাফে মারামারি করতাম, হকিশ দিক দিয়া যারা বাড়াটিয়া ছিল ওই জমিতে, এরকমভাবে জমি ওনার উনি দখল করতো, প্রায় কিছু টাকা দিত, এরকম মানে এ করতো। আর অনেক মানুষের মনে করেন ক্ষমতা নেই, ক্ষমতার কারণে অনেক মানুষের জমি অনেক মানুষের দল করে খেতেছে। আমাকে আমাদেরকে বলতো, আমাদেরকে 4-5 লাখ টাকা দিমো ভাই, আমার জমিটা তোমার আমার দখল এনে দাও ওনার কাছ থেকে। আমরা এসব এসব করতাম, কোন জায়গায় কাজ করতাম। তারপর উনি আমাকে প্রায় 1 বছর গেছে, 2016 সাল যখন হয়েছে, 1 বছর যাওয়ার পরে জুলাই 2016 সাল জুলাই লাইফ, হ্যাঁ জুলাই মাসে আমাকে উনি একটা অস্ত্র দেয়, কোনো ওইটা তোমার দরকার লাগবে।
কি অস্ত্র ছিল এটা?
এটা রেভল ছিল,
রিভলভার।
রিভলভার,
ওকে।
আমি আমাকে দিল কইটা তোমার সাথে রাখবে, উনি বল। তারপর আমাকে একটা গাড়ি দিল, তুমি এই গাড়ি দিয়ে চলাফেরা করবে। ওই সময় মনে করেন আমার আমি খুব সাহস ছিল, যে আমি একটা ওই সময় আমি প্রায় পুলিশের সাথে দরকার করতাম, এ করতাম, অনেক কিছু করতাম। তো উনি আমাকে সাহস দেখে প্রশংসা করতো, তুই পারবি জীবনের না কিছু করতে। উনি আমাকে কিন্তু হ্যাঁ পারবো, কিন্তু বাট আমাকে উনি যে সঠিক রাস্তা এটা দেয় নাই, মূলত ভুল রাস্তায় দিয়েছে।
যাই হোক, হ্যাঁ বলেন, ধারাবাহিক ভাবে যাই। তারপর?
হ্যাঁ তারপর কি, তারপর আমার ওনার সাথে কাজ করলাম, কাজ করার পরে উনি অনেক কাজ দিল, তাই আমার অনেক টাকা হইতেছে। যা টাকা হয় আমি এসব নিয়ে মেয়েদেরকে নিয়ে ক্লাবে যাই, তারপরে আবার শিখে যাই, এসব এসব করি।
মানে উল্টো পাল্টা কাজ যেটাকে বলে,
উল্টো পাল্টা যা আছে তাই করি, এভরিথিং রাস্তায় পড়ে থাকি, এদের মদ এবার খেয়ে রাস্তায় পড়ে থাকি, এসবভাবে অনেক কিছু হয়েছে। পরে জানতে বললো আমি অমুক জায়গায় আছি, জানতে বললো ভাইয়ারা, পরে ওনারা সবাই আসলো, বলতেছে আমার আমার ভাই বাস থেকে দেন আমার নিয়ে যাই, দেখতেছে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে, যদি এভাবে যদি আমাকে আবার বাসা থেকে বের করে দেওয়া হয়, যদি এ করে তারপর মনে হয় না আমি ঠিক থাকবো, এখন নষ্ট হয়ে গেছি। তারপর ওনারা আমাকে আবার বাসায় নিয়ে গেল, তাই আমি বলতেছি আমার কাছে এবার এখন ছিল ছিল আমার কাছে ছিল, আমি চলে আসি বাসায়। বাসায় যাওয়ার পর আমি কদিন কদিন ওভাবে বাসায় থাকতাম, এ করতাম, আমার দাদু বুঝাইতো, নানু আয় বুঝাইতো, দেখ ভাই এসব করিস নি, সব ভালো না, নিজের জীবনের ক্ষতি, আমি কই না আমি কিছু বুঝি না এটা। আর ওই সময় আমি মেয়েদেরকে দেখলে খুব টর্চার করতাম রাস্তায়, মেয়েদের দেখলে আমার খুব জিত হতো, ওদেরকে আমি এমনিতে শরীরে ধাক্কা মারতাম, চর মারতাম, অনেক এ হয়তো
রাস্তাঘাটে,
হ্যাঁ
এসব করতেন,
হ্যাঁ সব করতাম। আবার আমার নামে বিচার হইতো, অনেক নারী হইতো। তারপরে আমি আমার বাসায় ওই জায়গায় এক এটা এক মেয়ে ছিল, নামে শান্তা, ওকে আমি খুব লাইক করতাম, ও আমাকে মনে করো দেখতে পারতো না, দেখতে না পারার কারণে আমি ওকে বললাম তুই আমার সাথে প্রেম করবি না করবি না, ও বলতেছেন তোর সাথে প্রেম করবো না, আমি বলি কেন করবি না, কো আমাকে তোর ভালো লাগে না, আমি বলি কেন ভালো লাগবে না, আমার কী নেই, আমার তো সব দিক দিয়ে আছে, আমার কী নেই, তুই করবি না কেন, কো আমি আরেক থেকে ভালোবাসি, আমি তোর করবো না, আমি বলি করবি না তুই, কো না অনেক জোরাজুরি করছি করে নাই। তারপর হ্যাঁ আমি আবার বাসায় আসছি, এই যে বাসা থেকে বাসায় থাকার কথা, দুদিন দিন ভালো ছিলাম, আমি কিছু খাই না দেখে ভালো, তারপর আমি মেয়েকে গেছি, আমি তুই কিছু করবি না, দ্বিতীয় দিন গেছি একই কথা বলে, তারপর আমি বললাম ঠিক আছে আমি চলে এলাম বাসায়, বাসায় চলে যাওয়ার পরে আমি যে আমার ফ্রেন্ড ছিল যে ওই গাড়ি চলাইতো ড্রাইভ করতো, ওরে ফোন দিছি, আমি তুই কই ওই জায়গায়, আমি কই কাল জাস্ট সকাল 9টায় তুই অমুক গিয়ে থাকবি, ঠিক আছে। তারপর অমুক গিয়ে থাকলো, ওকে নিয়ে গেছি আমি, যখন মেয়ে সকালবেলায় আসে কোচিং করতে, এই যে পরীক্ষা দিবে তো সকালবেলা আসে কোচিং করতে, তাই আমি ওকে চানমারের গাড়ির ভিতরে নিয়ে আসি, চানমারের গাড়ি নিয়ে আসি, আমি তো তোমার সাথে ব্যায়াম করবি না, আমি তোর চেহারা দেখে ব্যায়াম করি নাই, আমি তোকে নষ্ট করবো রেফ করবো, আমি চাইছিলাম তোরে ভালোবাসতাম তুই চাস নাই। পরে মেয়েকে অনেক জোরে মেয়ে কানাকানি করলো, ভাই দেখ তুই আমার ছেড়ে দে, আমার জীবনটা নষ্ট করিস না, এসব বললো। তারপর আমি এইসব মানি নাই, আমার তো এখন যে ফিলিংস ছিল আমার তো পুরো মাতাল ছিলাম, আমি নেক্সট টাইম পায়ে পায়ে সময় গাড়ির ভিতরে এলা খাইতাম, তারপরে বিয়ার খাইতাম, আমার তো সিগারেট কন্টিনিউ একটা পর একটা ছিলই, পাশাপাশি বিয়ার আর এসব ছিলই আমার। পরে আমি আমি তো যখন বিয়ার খাওয়ার পর তো মনে করেন আমি চার পাঁচটা খেয়ে ফেলেছি, এখন তো আমার যে মনুষ্যত্ব এটা নেই, এটা আমার নেই, তারপর আমি আর মানলাম না, ওকে আমি রাফ করলাম।
প্রিয় শ্রোতা, সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে বলি একটি নাম্বার আছে, একবার মোবাইলে সেভ করলেই হয়ে গেল, একটা নাম্বার আমি বারবার বলি, 09611904904। আমি আরো একবার বলছি 09611904904। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, কোথায় লোকেশন সেটা বলবেন, এবং সর্বোপরি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব আমি, বিরতির পর আবারও ফিরে আসব, আশা করছি আমার সাথেই থাকবেন। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং যারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ডাউনলোড করে শুনতে চান, সময়ের অভাবে রাতের বেলা জাগতে পারেন না, তাদের সবার জন্য বলছি আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনতে পারবেন, কিংবা ওখান থেকেই শুনতে পারবেন। প্রত্যেকটি এপিসোড সেখানে দেওয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে যে বেল বাটনটি আছে ওটা অন করে নেবেন, এটা আপনার জন্যই ভালো। কারণ আমরা যখনই ওখানে কন্টেন্ট দিব, সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে ঢাকা FM এ নতুন একটি এপিসোড আপলোড করা হয়েছে, তারপর আপনি আপনার সুবিধা মতো সময়ে শুনবেন। হ্যাঁ, আমরা ফিরে আসলাম আরও একবার, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট রয়েছেন আবির তার কাছে। আবির, যেখানটায় আমরা ছিলাম, তারপর
র্যাপ করার পরে আমি অনেক র্যাপ করলাম, যা মনে করেন একটা মানুষে বিয়ার খাওয়ার পরে কীরকম করে, পরে আমি চলে আসছি। চলে আসার পর ও শ্রীপুর থানায় করছে, জিডি করছে আমার নামে। জিডি করার পরে আমাকে বলছে,
আপনার নামে যে আগের যে মামলাগুলো বা আগে যে পুলিশ ধরে নিয়ে গেছিল সেগুলো খুনের কি মামলা হয়েছিল?
হ্যাঁ হয়েছিল।
ওগুলো কি চলতেছিল তখন?
চলতেছিল।
ওকে,
আমি হাজিরা দিতাম, গেরা
গিয়ে গিয়ে হাজিরা দিতাম।
হ্যাঁ হাজিরা দিতাম।
ওকে, তারপর?
তারপর এখনো হাজিরা দিই।
ওকে,
তারপর মেয়ে আমার নামে রেপ কেসের মামলা দিল, তারপর আমাকে পুলিশে আবার ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে প্রায় এই সময় আমি প্রায় 25 দিনের মতো ছিলাম। 25 দিন যাওয়ার পর আবার আমাকে জামিন করে নিয়ে আসে। পরে বাসায় এসে আমার খুব মারামারি বকাঝকা করে, কতরে মেরে ফেলবো, আমি আমাকে মেরে ফেললে কী হবে, যদি মেরে তোর খুশি হওয়া আসতে মেরে ফেলা আমারে। আমি কিন্তু দাদাদের সবাই তুই করে দেখতাম। এসব আমার আমার যে আমার যে মনুষ্যত্ব ছিল, যে সাধারণ মানুষের যে একটা ইয়া ছিল বিবেক, এটা আমার কাছে ছিল না। আমার সবসময় আমি নেশা করে থাকতাম, প্রায় সময় রাত্রে দিনে আমার সাথে যদি কেউ কথা বলতো, আমার সাথে যদি কোনো মেয়ে আসতো আমার সামনে, বিশেষ মেয়ে আসতো আমার সামনে, তা আমি আমি সহ্য করতে পারতাম না, আমার শরীরটা আগুন হয়ে চলতো। তারপর এইভাবে চলতে থাকতো অনেক দিন। আমাকে বলে একরতে তোরে আমি বাইরে বাজা দেবো।
কে বলে?
নানু ভাই বলতেছে।
নানু ভাই, ওকে।
তারপর বলতেছে তুই
বিদেশ চলে
যা। হ্যাঁ চলে যা। আমি কই না আমি বিদেশ যাবো না। আমি যখন আমাকে ছোটবেলা দেখনি তোরা, এখন আমি গিয়ে কি করবো, এখন তো আমার লাইফটাই শেষ, এখন আমি বিদেশ যাবো না। হ্যাঁ তারপর ঠিক আছে, অনেক কথাবার্তা হলো, তারপর আমি বাসা থেকে আমি বের হয়ে গেছি। যে রুবেল ছিল বললাম, প্রথম যে আমার শিখেছে খাওয়ানো শিখেছিল, আমি বলতো এখন কী করবো তুই বল, ক চল আমার ব্যবসা করি। আমি কী ব্যবসা করবি? ক এবার ব্যবসা করবো।
কী আবা?
হ্যাঁ বা করবি? হ্যাঁ। কত টাকা লাগবে? কত? ক প্রায় 1 লাখ হলে চলবে, পরবর্তীতে দেখা যাক। তারপর ও কিন্তু খুব গ্রুপ ছিল, গাজীপুরে অনেক জায়গায় ওর গ্রুপ ছিল। ও খালি আসতো ক্লাস করে দিত, বাস 50,000। আমরা যদি 1 লাখ টাকা ভরি আনি এবার, তারপর আমাদের দেখি প্রায় ভালোই লাভ হয়েছে। আমরা তো খাই, আমরা তো ফাউ খাইতেছি, আমাদের ভালো চলতেছে বিজনেস।
ওকে,
হ্যাঁ। তারপর আমি বললাম হ্যাঁ তাহলে ভালোই। আমি টাকা দিয়েছি প্রথমে, ইনভেস্ট করছি 1 লাখ টাকা। আমি বলি হ্যাঁ আন। তারপর এটা খুব চলাফেরা করে, ও আমাদের সাথে যে প্রায় সময় আমি এখানে যাইতাম ওখানে যেতাম, আমাদের নসুন্দি যেতাম, নসুন্দি চলাকচর, ওই জায়গায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের আমাদের লোক হয়ে গেছে সেট, যারা আমাদের এবার বিক্রি করবে। আমরা জাস্ট খালি আনতাম আর ওরা আমাদের কাছ থেকে নিয়ে যেত। তারপর আমি একদিন আমি নিজেই গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আফ্রিকা, চিটাগাং থেকে আমার এখানে, ওর নাম ছিল আমার বড় ভাই সালাউদ্দিন। হ্যাঁ, ও এবার ব্যবসা করতো, ও খুব ভালো ব্যবসায়ী ছিল এবার, কিন্তু ও রাজনীতি করতো ওই জায়গায়, ঠিক আছে। ও আমাদেরকে খুব সম্পর্ক হয়ে যায় ওর সাথে, প্রায় ও বলে কথাবার্তা হয়, ও আমাদেরকে দেয়। তারপর একদিন আমরা নিয়ে গেছি, ওদিন চেকপোস্ট হয়েছে, খুব চেকপোস্ট। আমরা এবার নিয়ে আসছি কিন্তু প্রায় 1-1.5 লাখের উপরে এবার নিয়ে আসছি বড়ি। এখন আমরা আমরা নিয়ে আসছি যে এরকম যে আমাদের গাড়ির ইয়া থাকে সিট, আমরা সিট কিন্তু ফর্ম কিন্তু এই যে ইয়া করে ফেলি, এই যে ফেরে ভিতরে ঢুকাই। হ্যাঁ সিটের। তারপরে আমাদের পিছনে কেউ বসে না, মূলত আমরা হায়াস্ট নিয়ে যাই, আমরা সামনে বসি দুজন, আমরা পিছনে কেউ বসে না। তাহলে এসব করে না আমরা এবারগুলো ভেতরে রাখি, তারপরে উপরে কাভার দিয়ে দিই, বুঝতে না পারে। আমাদেরকে চেকপোস্ট করতেছে, আমাদের কিছু দেখা দেখা নাই যে আমরা চলে আসছি। এভাবে হইতেছে আমাদের ব্যবসা চলতেছে ভালোই, খুব আমি তো খাইতেছি, আমিও তো খাইতেছি, আমি দিন রাত চব্বিশ ঘন্টা খাইতেছি। খাওয়ার পর এভাবে চলে দেশ কথা চলে যাই, ষোলো সতেরো সালে শেষ মাথায় আমি এরকম অবস্থা। আমার প্রায় মাসখানিক এক মাস দেড় মাস আমার থাকতে হয় হসপিটালে, আমার পেটের ব্যথা এখনো আছে।
আপনার জিওবার যে অবস্থা, মানে কথাগুলো স্পষ্ট হয় না, জিওবার ছোট, এটা কি ছোটবেলা থেকেই প্রবলেম ছিল?
হ্যাঁ, এটা ছোটবেলা।
ওকে, বলেন তারপর।
হ্যাঁ, তারপর আমি
হাসপাতালে থাকতে হয়।
হ্যাঁ, হাসপাতালে থাকতে হয়। এভাবে দুদিন পরে পরে আমার পেট ব্যথা হয়, অনেক পেট ব্যথা হয়, আমি অস্থির হয়ে যাই পেট ব্যথার জন্য, থাকতে পারি না। এভাবে আমি প্রায় সময় আমার তো আর ব্যথা চলতেছে না, আমি হসপিটালে দৌড়াদৌড়ি করি। তারপর আমার দাদু ভাই জানে অনেক বাসে রাখে আমাকে, বাসে রাখার পরে আমাকে নিয়ে যাই হসপিটালে। এই প্রায় সময় আমি মনে করেন এখন যে আমাকে রাখে হসপিটালে, তারপরে আমাদের গাজীপুরে এদের মাদক আস্তানা ছিল, যেখানে মাদক এ করলে ওখানে দেওয়া হয় ভালো হওয়ার জন্য।
ওকে, রিহ্যাব সেন্টারে।
হ্যাঁ, আমাকে ওখানে দেওয়া হয়, আমি গেলাম। তারপর আমাকে ওই জায়গায় আমাকে ভাই আসছিল, আমাদের কাজ করতো, ও এসব ছিল। তারপর আমাকে ও খুব দেখাশোনা করে, প্রায় আমি তো থাকতে পারতেছি না, আমি অস্থির হয়ে যাচ্ছি, আমাকে খেতেই হবে, এটা খেতেই হবে। আমি ও জায়গায় ভাঙচুর করি, অনেক কিছু ভাঙচুর করি। তারপর আমার পিঠে অনেক কাঁচা কাঁচা গেছে, আমি খাইছিলাম পলায় যাওয়ার জন্য। তারপর খেতে পারি নাই, এটা কাঁচা কেচে গেছিলো, তো কাঁচা দিয়েছিল। তারপর আমার জামা ছিঁড়ে একদম পিছনে অনেকগুলো এভাবে ব্যথা পাই। তারপর আমাকে আবার নিয়ে আসে, নিয়ে আসার পর দেখা করে আমাকে বলতেছে তোকে রাখা যাবে না, দাদু বলতেছে হ্যাঁ রাখতেই হবে যেভাবে হোক। তারপর ভাইয়া আমাকে প্রতিদিন একটা করে বা দিত, একটা করে বা
ইয়াবা,
হ্যাঁ এবার আমি খেতাম, আমি এবার খেয়ে আমাকে প্রতিদিন প্রায় সময় এবার খাওয়ার পরে ঘুমে ইঞ্জেকশন দেওয়া হতো ঘুম পাওয়ানোর জন্য। আমি প্রায় সময় ঘুমিয়ে থাকতাম, ঘুমিয়ে থাকার পর মনে করেন আমি ঘুম থেকে উঠে আমি চোখে কিছু দেখতে পারতাম না, খালি জাপতে দেখতাম, জাপটা।
আচ্ছা,
হ্যাঁ জাপতে দেখতাম, আমি খালি উপরে চেয়ে থাকতাম, আর আমার সাইড জুড়ে কী আসছিল আমি তা বলতে পারতাম না। আমি এরকম অবস্থা, আমার ঘুম থেকে উঠতে আমার মনে হয় আমি কোথায় আসি, আমার অস্থির বোধ লাগতো, এরকম খারাপ অবস্থা। এর মাঝে হইতেছে গিয়া আমাকে ভাইয়া বলতেছে তুই হাফেজ মানুষ, সবাই বলে গেছে তুই কোরআন হাফেজ হইছস, এখন যদি এইসব করস মানুষের লোকে তো খারাপ বলতেছে, আরো তো খারাপ বলবে। তো এর মাঝে কিন্তু আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ, ওই যে আমি বালকাই ইয়া করি, রাজনীতি বলতে সন্ত্রাসগিরি করি, এসব করতে গিয়ে আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ। আর যেখানে যাই মনে করেন গাজীপুর আসি, টঙ্গিতে আসি, ময়মনসিংহে যাই, সব জায়গায় আমার ফ্রেন্ডস হয়ে যায় যে খারাপ। ওরা আমাকে বলে তুই আসস না, ওরা আমাকে ছাড়তে চায় না, কি জন্য? ওরা শুধু জাস্ট আমার সাথে ফ্রেন্ডস করছে আমার টাকার জন্য, এর বেশি কিছু না।
ওকে,
হ্যাঁ। তারপর আমি বললাম আমার এই অবস্থা, আমি মোটামুটি স্বাভাবিক হই, তিন মাস যাওয়ার পর স্বাভাবিক হই। তারপর আমার বলতেছে আমি কই আমি এখানে থাকতে পারবো না, আমার থাকলে আমি মরে যাবো। তো বলতে আমার ভাইয়া আমাকে বাসায় নিয়ে যাই, বলো ভাইয়া সরত্ব ভাই বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর আমাকে বলে তুই এসব করিস না, দেখ জীবনটা এক মেয়ের জন্য এসব করতেছস, মেয়েকে তুই খুন করলি, ছেলেকেও খুন করলি, এখন তো সমস্যা থাকি। আমি কই আমার লাইফে প্রেম নাই, আমি কারো লাইফে প্রেম করতে দিব না। আমার কথা হচ্ছে আমি কারো সুখ দেখতে চাই না, আমি কারো সুখ দেখতে পারবো না, এটা আমার কথা। তারপর ভাইয়া বলতেছে এইসব ঠিক না, দেখ যা হয়েছে হয়েছে, এখন নিজে ভালোভাবে চল, এটাই। তারপর হ্যাঁ আমি ভালোভাবে চলবো কীভাবে, চলার মতো আমার রাস্তা নেই, আমি যেদিকে যাই এদিকে আমার খারাপ, যেদিকে যাই আমার এদিকেই বন্ধুরা বলে এটা চল এটা করি এটা করি। আমি মনে করেন বের হওয়ার এর মাঝখানে আমার এক মামা ছিল, যে মামা আমার ফোন দিয়া আপন মামা না, এই যে আমার ডাকি যে মামা কেমন আছো এরকম। তো ওর বাসা ছিল এতে গাজীপুরে ছিল, ও আমাদের বাসা থাকতো বাড়াটিয়া, বহল কলেজে পড়াশোনা করে। তো ও আমার ফোনে এক মেয়েকে ফোন দেয়, ও ফোনে টাকা ছিল না, ও মেয়েকে ফোন দেয়। তারপর ও মামা বেশ একটা বড় লোক ছিল না, খুবই গরিব ছিল, তেমন না স্বাভাবিকভাবে। আমি আমাকে ফোন দেওয়ার পর আমি মেয়েকে একদিন ফোন দিই, জানি না কিভাবে ফোন দিই, ওর সাথে আমার কথা হয়।
শুনছেন সিক্রেটস, আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছেন আবির, তাকে দেখার জন্য, তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যোগাযোগ করবার জন্য চলে আসুন এই পেজটিতে www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন আমার পেজটির সাথে এবং ওখান থেকে আপনারা যাবতীয় আপডেট পাবেন। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস অনুষ্ঠানটি শুরু হয় প্রতি রবিবার রাত 11টায়। আমি আরজে কিবরিয়া সেখানে থাকি এবং আমার পার্সোনাল পেজে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kibria.rj কিবরিয়া বানানটা হচ্ছে kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, ওখানে ইনবক্স করলে প্রাসঙ্গিক হলে আমি দেখি। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে যেখানটা আমরা ছিলাম। আবির,
কথা হওয়ার পরে আস্তে আস্তে মেয়ের সাথে আমার কথা হয়, কথা হতে থাকে, প্রায় সময় কথা হয়, জিজ্ঞাসা করে বলে যে ও সিরাজ নাম ছিল মুস্তাকিম, ও মেয়েকে ভালো লাগে না, বলতো কেন ভালো লাগে না, মেয়েকে ছেড়ে দেয়। ওদের সাথে কিন্তু জাস্ট ফ্যান্সি বইছিল মুস্তাকিম আর মেয়েটা, ফ্যান্সি বইছিল। তারপর ও আমার সাথে কথা বলতো, ফার্স্ট সময় কথা বলতো, আমি সব রাত্রেবেলা যাইতাম 10টা পরে বাসায় বাহিরে, জাস্ট খালি ফিক্সি করতাম আর বাসায় চলে আসতাম। ওই সময় এমনি সাথে আমি কথা বলতাম, জিজ্ঞাসা করতো তুমি কী করো না করো, আমি বলতাম আমি এইসব আসলাম, এসব করি, এখনও করি, বাস মেয়েটা সব জানতো। মেয়েটা জানার পরও আমি একদিন বলতেছি তুমি কার সাথে প্রেম করবা, মেয়েটা কো প্রেম করবো আমি একটু ভেবে নেই, ওরা আমি ঠিক আছে ভাবো। আর মেয়েকে একদিন পর আমাকে সে ফোন দিছি, ও ঠিক আছে তুমি এসব করবো না তো, আমি বলি যদি তুমি আমার সাথে থাকো তাই করবো না, আর যদি তুমি প্রথম মেয়ের সাথে আমার সাথে দশ দাও তাহলে আমি এর চেয়ে বেশি হবো, নেই গো ঠিক আছে আমি তোমাকে দশ দেবো না। তারপর মেয়ের আমি কথা বলছি, কথা বলার পর অনেক কথা বললাম, প্রায় সময় রাত্রে ফোন ধরি 10-11টার দিকে, কথা বলি, সারা রাত কথা বলি, পরে সকালে ঘুমাই। এইসব করতে করতে দেখে এখন মামারা দেখে, ভাইয়ারা দেখে আমি অন্যরকম হয়ে গেছি। এখন জাস্ট খাই সিগারেট, খাই সিগারেট খাওয়াই, মেয়ে বলতে তুমি সিগারেট খাও, আমি আবার জানি না কীভাবে মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি, আমাকে কীভাবে দুর্বল করছে নিজে বলতে পারবো না, আমি ওর প্রতি খুব দুর্বল হয়ে গেছি, যে ও যা বলে আমি তাই করি। এখন বল তুমি সিগারেট কেন, আমি আমার খুব কষ্ট হয় ক, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তো কষ্ট করতেই হবে, আর যদি না পেতে চাও তাহলে তুমি চলে যাও। আমি কই না, আমি হ্যাঁ সব ছেড়ে দেবো, আমাকে সময় দাও, বলে ঠিক আছে। বলে এভাবে এখন তো আমি রাত্রে যদি ওর সাথে কথা বলি আমার তো খাওয়ার সুযোগ নেই, দিনে ঘুমাই, আমার তুমি আমার সাথে প্রতিদিন রাত্রে কথা বলবা, প্রতিদিন রাত্রে কথা বলবা, আমি কই ঠিক আছে। তারপর প্রতিদিন রাত্রে কথা বলতাম, রাত্রে কথা বলার পর আমি তখন খেতে পারতেছি না, এখন ওর সাথে কথা বলি, কথায় ব্যস্ত থাকি, আমি এখন ওর সাথে আমি খাবো কীভাবে, আমার একটাই ওকে ওকে ওর সাথে কথা বলবো, ও যদি আমাকে ছেড়ে চলে যাই আমি থাকবো কীভাবে, আমার এইটা চিন্তা ছিল। তারপর আমি ওর সাথে কথা বলতে বলতে এরকম পর্যায়ে যাই, তারপর ও বলে ওর আঙ্কেল সাথে দেখা করতে, আঙ্কেলের সাথে, ওর আঙ্কেল থেকে মারা গেল বাড়ি। আমি কই না আমি দেখা করতে পারবো না, ও কেন, আমি কীভাবে দেখা করবো, আমার তো সমস্যা, যদি তোমার আঙ্কেল আমি দেখা করি তাহলে তোমার আঙ্কেল বাসায় বলে দেবে, আর বাসায় যদি বলে দেয় তাহলে তোমার আব্বু আম্মু এই সম্পর্ক কিছুতে মানবে না। আমি মেয়েকে বলি, দেখো আমি এইসব ছিলাম, যদি তোমার আব্বু আমার এলাকায় আসে জিজ্ঞাসা করে লোকেদেরকে, এই উমুক ছেলেটা উমুক বাড়ির ছেলেটা কেমন ছিল কেমন, তবে বলবেই সে এরকম ছিল এরকম আছে, সবাই তো মানুষ দুষ্টাই বলে। আমি সব বলতেছি মেয়ে ওর সাথে প্রতিদিন রাত এইসব কথাই বলি, আর আমার অপরাধ তো আমি স্বীকার করি। দেখো আমি আমি জানি না আমার বিবেকটা কীরকম বাড়াইতেছে, আমি এইসব করলাম, আমি মেয়েকে খুন করলাম, এখন আমার আমি একে খুনই হয়ে গেলাম না, আমি এইসব করলাম কেন, আমি খুব খারাপ লাগে আমার এইসব, আমার শুনে আমার রাত্রে যদি আমি একে একে শুই আমার খুব কাদা আসে। আমি কই যাই হয়েছি মেয়ে আমার সাথে ভুল করছে, ও তো একটা মানুষ ছিল, আমি সব করলাম কেন, ওকে মারলাম কেন।
ওকে, পুরো গল্পটাই ওর মতো করে ও বলেছে, আমি চুপ করেছিলাম। আমি আমি শুধু হলে জিনিসটা বের করার চেষ্টা করছিলাম যে আসলে এটা থামবো কোথায় গিয়ে, বা এটা আসলে থামার মতো গল্প কিনা, বা এটা ওর জীবনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি। মামলা কটা আছে আপনার নামে?
চারটা।
চারটা মামলা আছে, কোনটা কোনটা, কি কি মামলা?
দুইটা মার্ডার কেস,
দুইটা মার্ডার কেস,
একটা এবা,
একটা ইয়াবা,
আর একটা হচ্ছে রেপ কেস।
রেপ কেস, ওই যে মেয়েটাকে আপনি রেপ করেছেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, দুটো মার্ডার কেসের মানে হচ্ছে হলো একটা হচ্ছে আপনার এক্স গার্লফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ড,
হ্যাঁ বয়ফ্রেন্ড
দুইজন, আর পরবর্তীতে আপনার হচ্ছে হলো এই মামলাগুলো আপনি ইয়াবা কেসের খেয়েছেন, মাদকের মামলা এবং পাশে হচ্ছে এটা। এই চারটা মামলা ঘাড়ে করে আপনি চলেন কিভাবে, মানে আপনার তো হাজিরা দিতে হয়?
হ্যাঁ, হাজিরা আমি দিই না বলতে, আমি প্রায় প্রতি মাসে উকিলকে বলে আমি টাকা দিয়ে দিই, আমি আসতে পারবো না, উকিলে হাজিরা তুলে দেয়।
এটা কি সম্ভব নাকি?
হ্যাঁ সম্ভব, আমার আমি অবস্থা দেখাই আমার সম্ভব, এটা এটা আমি টাকা দিয়ে দিই। এখন তো মেজিস্ট্রেট, এখন তো মনে করেন টাকার উপরে সবকিছু।
কিন্তু আপনি টাকা দিলে তো আপনার হাতে কাগজ আসতে হবে, সে কাগজ আসে?
কাগজ আমাকে দিয়ে দেয় বাসায়।
এটা আদৌ আপনার হাজিরা হচ্ছে কিনা আপনি একটু খোঁজ নিয়ে দেখেছেন?
হ্যাঁ।
এমন তো হতে পারে যে উকিল আপনার সঙ্গে এটা দুই নম্বরই করতেছে?
না, আমি দুই মাস পরে পরে যাই, দুই মাস পরে পরে যাই আমি উকিল আমার বাসায়।
যারা মামলা করেছে তারা কি যায় কোর্টে, তারা কি এই বিষয়টা চায় যে এটার সমাধান হোক, নাকি তারা যায় না?
তারা বলতে এখন আর এসব হয় না, ও ও তো বাদ দিছি, যা তো হয়ে গেছে প্রায় দুই তিন বছর হয়ে গেছে, ওনারা চাইছিল আমার কাছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য, অনেক চেষ্টা করছিল, অনেক কেস দিয়েছিল কিন্তু পারে নাই, উপরে লোক ছিল তো।
মানে আপনাকে কেউ না কেউ সাপোর্ট দিয়েছে, পাওয়ারফুল লোকের সাপোর্ট নিয়েছে ও। আজকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ও অকপটে স্বীকার করেছে ওর জীবনের ফল্টগুলো কি কি, ও কি কি করেছে, কিভাবে ও কি করে না করে সব কিছু স্বীকার করেছে এখানে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে দোষী করতে চাই না এখানে। কেন করতে চাই না? কারণ আমার অনুষ্ঠানের প্যাটার্ন অনুযায়ী আমি কারোর দিকে আঙুল তুলবো না, এটাই আমার অনুষ্ঠানের প্যাটার্ন। আমার এই অনুষ্ঠানের কাউকে হেয় করা নয়, বড় করা নয়, ছোট করা নয়, দোষী বানানো নয়, কারণ যিনি নিজে এসে এখানে কনফেস করছেন তাকে দোষী বানানোর কিছু থাকে না, কারণ সে নিজে থেকে দোষী। আমরা মূল যে জিনিসটা দেখানোর চেষ্টা করি সেটা হলো যে এই যে এত কিছু করে ও যে পার পেলো, ও কি আসলেই পার পেলো? ওর জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? ও যে খুন করলো বা খুন কেন করতে বাধ্য হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাবা মা যে ওকে রেখে কুয়েতে গেল, আপনার বাবা মা আর কি ওখানে গিয়ে বাচ্চা কাছে হয়েছে?
না,
তারা দুজন এখনো কুয়েতে থাকে।
হ্যাঁ, আসছিল মাসে আসছিল, আবার চলে গেছে।
আপনি একটাই মাত্র সন্তান?
হ্যাঁ, মানে একটাই সন্তান।
এই কুয়েতে থেকে পয়সা কামিয়ে তাদের কি হবে?
আমি জানি না, আব্বু কি করতে চায় উনি আমি বুঝতে পারি না,
আমিও জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আপনি যতটুকু পরিশ্রম করেন সেটা মুষ্টিমেয় কিছু মানুষকে হ্যাপি করার জন্য, এবং সেই হ্যাপি করার মানুষগুলোই হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার। আপনার পরিশ্রম, আপনার বড় হওয়া, আপনার সম্মান, আপনার আভিজাত্য, কিংবা আপনি যত বড়ই যত গুণী ব্যক্তিত্বই হন না কেন, আপনার সেই পরিবারের মানুষ যারা আপনাকে আপ্রাণ পরিশ্রম করে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে, তারা যদি হ্যাপি না হয় তাহলে পুরো দুনিয়া হ্যাপি হয়ে গেলেও আপনি পারফেক্টলি দায়িত্ব পালন করতে পারেননি আপনার লাইফ লং। আমি এটাই মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন। তো সেই জায়গা থেকে আমি ওনার বাবা মাকে আমি আমি প্রথমত দোষ দিব, এই কারণে যদি এই গল্পে দোষী সাব্যস্ত করার বিষয়টি চলেই আসে, আমি দোষী বলবো না, আমি বলবো যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে কারা। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে ওনার বাবা মা ফার্স্ট, কারণ যে বয়সে ওকে ছেড়ে রেখে গেছে, বাবা মার গাইডেন্স অন্য কারো কাছ থেকেই সে পেতে পারে না, এবং সেটা ছিল একটা চরম মাত্রার ভুল সিদ্ধান্ত। এবং এই ভুল সিদ্ধান্তটা কিছুটা হলেও কভার করা যেত যদি বাবা মা বাংলাদেশে এসে ওকে কিছুটা হলেও গাইড করতো। কিন্তু আমার মনে হয় যে যখন একের পর এক মামলা খেয়ে গেছে, তখন আমি জানি না ওর বাবা মার সিদ্ধান্তটা কী, হয়তো ওর কাছ থেকে শুনলেই ভালো শোনা যেত, ওনাদের কাছে যদি মুখোমুখি আমরা করতে পারতাম। সো ইন দ্যাট সিচুয়েশনে ওনারা একটা চরম পর্যায়ের ভুল করেছেন আমি বলবো, প্রথম পর্যায়ে। দ্বিতীয়ত হচ্ছে যা চেয়েছে তাই দিয়েছে, সন্তান যা চায় সঙ্গে সঙ্গে তাকে দাদি দেয় নেই, অন্ত কাঁচা অর্থ হাতে তুলে দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা উচিত যে আসলে ও কোথায় ব্যয় করছে, এটার মনিটরিংটা দেখা উচিত। ঠিক আছে, আপনি দিয়েছেন ভালো কথা, 50,000 টাকা আপনার জায়গাতে কোনো টাকাই না, 50,000 টাকা আপনি তার বার্থডে সেলিব্রেশনের জন্য দিয়েছেন, বাট আপনি ইনশিওর করবেন কীভাবে যে টাকাটা সে ওখানে ব্যয় করেছে কিনা? সো আপনি যদি নিশ্চিত না হতে পারেন তাহলে এমন অর্থ তার হাতে তুলে দেওয়া ঠিক হয়নি। এই যে ব্যাকগ্রাউন্ডটা তার তৈরি করে দেয়া, এবং তারপরে ও তো সুবোধই ছিল কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল ভালো ছিল না, যে কারণে ওর এমন একটা মেয়ের পাল্লায় পড়তে হয়েছে যে তার চেয়ে বয়সে ছিল, যে তাকে চিট করেছে এবং এই চিট করা এমন একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে ধরা খেয়েছে যে এক্সট্রিম পর্যায়ে ও নিতে পারেনি। ওর সহজ সরল, ও কিন্তু তখন কিশোর বয়স, ওর সহজ সরল মনে একটা মারাত্মক রকমের আঘাত ফেলেছে এবং এরপরেও প্রচণ্ড মাত্রায় বিধ্বংসী হয়ে গেছে। বিধ্বংসী হওয়ার পেছনেও ওর সার্কেলটা অনেকখানি দায়ী, কারণ তারা কোনো না কোনোভাবে ওকে সাহস দিয়েছে, সাহস জুগিয়েছে। এবং আপনি চিন্তা করে দেখুন, এই যে হায়াস গাড়িটার কথা বললেন, এই গাড়িটা কার? হায়াস গাড়িটা ফ্রেন্ডের, আপনি যে গাড়িটা নিয়ে ঘুরতেন সেটা ফ্রেন্ডের ছিল, মানে ওর সার্কেলটাও একটু একটু মোটামুটি রিচ। তাহলে একটু চিন্তা করে দেখুন যে ওর যে সাপোর্ট বা যে এনভায়রনমেন্টটা সেটা ওকে কতখানি বাধ্য করেছে। এবং একটা মামলা খেয়েও তো ওর একটা সতর্ক হয়ে যাওয়ার কথা। প্রথম মামলাটা খেলেন কত বছর বয়সে?
এটা 16 বছর বয়সে।
16 বছর বয়সে, সুতরাং কিশোর অপরাধ ধরে নিয়েছে।
কিশোর অপরাধ
তো, কিশোর অপরাধ হলে তো ফাঁসি হওয়ার কথা না, আমি জানি না রুলস অ্যান্ড রেগুলেশন।
ওনারা চাইছিল কিন্তু এখন তো হবে না, ওনারা চাইছিল আমাকে দেওয়ার জন্য,
কিন্তু শেষ পর্যন্ত কুলায় উঠতে পারে না,
পারে নাই।
আর পরের মামলাটা?
পরের মামলাটা আবার হ্যাঁ চাইছিল সবকিছু ওনারা, কিন্তু ওনারা যে টাকা টাকা দিয়ে করতে পারতেছে না, যে মামলা বলতে গেলে লয়ারের টাকা দিতে হয়,
যেভাবে
হোক ওকে রিসিভ কর, যেভাবে হোক যত টাকা লাগে আমি দেবো।
টাকা পাঠিয়েছে?
টাকা পাঠিয়েছে। আবার
কত টাকা পাঠিয়েছে এই চারটা মামলার ক্ষেত্রে এখন পর্যন্ত? কত টাকা পাঠিয়েছে
চারটা মামলার ক্ষেত্রে? প্রায় এখন তো মা আব্বু পাঠায় না, যে আমাদের বাসা বাড়া আছে সেটা দিয়ে দাদু ম্যানেজ করতো, দাদু এক কাজ করতো।
আচ্ছা, তো বাসা ভাড়াতে কত টাকা বাসা ভাড়া পান?
বাসা ভাড়া পাই আমরা জয়নাবাজার শিরপুর পাই 70,000 টাকা, আর চৌরাস্তা পাই 1,50,000 টাকা, আর পুলিশ লাইন আছে এখানে পাই 30,000 টাকা।
সব মিলে প্রায় আপনার হচ্ছে হলো 2,50,000 টাকা।
2,50,000 টাকা পাই। আর উপরে পাই আরো হোটেল ছিল, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, দোকান আছে, এসব মিলে।
কত ইনকাম হয় আপনার আপনার এই ফ্যামিলির? কত আপনার মানে আপনার নেট ইনকাম কত আপনার বাপ মায়ের ইনকাম? আমার
আব্বুর ইনকাম হচ্ছে যে মাসে 10,00,000 টাকা।
এই বাংলাদেশে?
হ্যাঁ বাংলাদেশে।
আর কুয়েতে বসে?
কুয়েতে বসে এটা আমি সঠিক জানি না, আমাকে বলে না, কয় আমার মাসে 5,00,000-5,50,000 টাকা হয় এরকম বলে।
আমি স্পিচলেস। আপনার বাবা এই টাকা দিয়ে কি করবে? আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে? আপনি তাকে কখনো প্রশ্ন করেছেন?
আমি বলছি তুই টাকা দিয়ে কি করবি, কতদিন শোকে লেগে যাবে? আমি কিন্তু আমার তো এই শোক ছিল না, দরকার নেই
না। সরি, এভাবে প্রশ্ন করবেন না বাবা আমাকে, এটা উচিত না, এটা সম্মানের না। কিন্তু যদি আপনি যা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাই আমার মানে আমি এভাবেই বলবো যে এই টাকাটা আসলে কোন কাজে লাগবে। সন্তানকে মানুষ করার জন্যই তো আসলে সব কিছু কষ্ট, তো সেই সন্তানই যদি মানুষ না হয়। আপনি কোরআনের হাফেজ, আপনি যেটা বলছেন মানে পরবর্তীতে প্র্যাকটিস করেন, আপনি ধরে রেখেছেন এটা?
এবারে সত্যি কথা বলতে পারি, রোজাতে রোজাও রাখছি সব কি, কোরআনও পড়ছি, এই ফার্স্ট এতদিন 2014 সালে পড়েছে, এই ফার্স্ট কোরআন ছিল আমি
পড়লাম। এছাড়া আপনি কখনো
কোরআন ছিল ধরেই নাই, নামাজও পড়ি নাই, এখন নামাজের মধ্যে নামাজ পড়ি, ছেড়ে দেই, পড়ি প্রায় সময় ছেড়ে দেই মাঝে মধ্যে।
কোরআনের হাফেজ ছাড়া আপনার কি আর কোনো একাডেমিক কোয়ালিফিকেশন আছে, লাইক আপনি পড়াশোনা করেছেন?
হ্যাঁ, আমি জেএসসি পরীক্ষা দিয়েছি,
জেএসসি পরীক্ষা দিয়েছি
বা ইন্টার সেকেন্ড ইয়ারে আছি,
এবার ইন্টার সেকেন্ড ইয়ারে।
কিন্তু যে সব আমার সার্টিফিকেট এসব কিন্তু আমার পড়া লেখা হয়নি,
শুধু এমনি এমনি এসছে,
শুধু এমনি এমনি আসছে। যখন পরীক্ষা দিয়েছি, জিএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের ফ্রেন্ডস ছিল।
আপনার জীবনটা এরকম হলো কেন, আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি? আপনি তো এখন মোটামুটি কিছুটা হলেও বোঝেন, আপনি 20 বছর বয়স, প্রাপ্তবয়স্ক হয়েছেন কিছুটা হলেও, আপনার জীবনটা এরকম হলো কেন?
আমার জীবন তো এরকম হয়েছে কেন, এটা ধরতে গেলে একমাত্র আমার বাপ মা ভাই সর্বপ্রথম, আর দ্বিতীয়ত আমার জাহিদ, আমার ফ্রেন্ডস ভাই।
এক্স্যাক্টলি, ওকে পরিবেশ দেওয়া যায়নি, একই জন্যই কথা আছে, শিশুকে আপনি যে পরিবেশে বড় করবেন শিশু সেই পরিবেশে সেরকমই ভাবেই বড় হয়ে উঠবে। শিশুকে আপনি একটা সুন্দর পরিবেশে রাখবেন, সে একটা সুন্দর মানুষ হবে। শিশুর জন্য পরিবার পরিবেশ খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা কথা ঠিক যে আজকে এখানে আবির যে কনফেসটা করলো, একজন আবিরকে দিয়ে আমরা যেন সতর্ক হই, পয়সা আমরা যতই রোজগার করি না কেন পরিবারের জায়গাটা থেকে, সন্তান যদি মানুষ না হয় তাহলে এই পয়সা বালির বাঁধের মতো একটা সময় শেষ হয়ে যাবে। এবং আবিরের জন্য শুভকামনা থাকবে। যারা আজকে এখানে আমাদের অনুষ্ঠানটা শুনলেন তাদেরকে আমরা বলবো যে জিঘাংসা খুব খারাপ একটা জিনিস। ওর মধ্যে যেটা হয়েছে সাইকিয়াট্রিকই যদি আপনারা যান মনোবৈজ্ঞানিক জায়গাটা থেকে যদি বিষয়টাকে ব্যাখ্যা করেন তাহলে এটা এই ধরনের সিন্ড্রোম কিন্তু খুব স্বাভাবিক যে একটা মানুষ নিজের জীবনে কোনো একটা জায়গা থেকে মারাত্মক রকমভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর তার ভিতরে ভয়ানক রকমের একটা প্রশ্ন জেগে ওঠে এবং সে মনে করে যে প্রতিশোধ নেবার জন্যে তাকে অন্য মানুষের ওপরে এই এর চেয়েও অবর্ণনীয় আচরণ করতে হবে। এগুলো নিয়ে হলিউডে অনেক বড় বড় ছবি হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে আপনারা খোঁজখবরও পাবেন। হ্যাঁ, এবং এগুলো সাইকিয়াট্রিক সিন্ড্রোম। এবং এই এই ছেলেটি আমি সবসময় এই কথাটা বলি, সবসময় বলি একজন মানুষ যিনি অপরাধ করেন, যিনি ভুল করেন এবং যিনি অন্যায় করেন, তিনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে অন্যায় করেন না, তার পেছনে শক্তিশালী একটা কারণ থাকে। সেই কারণটা যদি আমরা জানি, সেই কারণটা যদি আমরা সমূলে উৎপাটন করতে পারি, তাহলে প্রতিটি মানুষের দ্বারাই ভালো কিছু হওয়া সম্ভব, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনা। অনেক বেশি ভালো থাকুন, আমরা আজকের মতো শেষ করছি। আমরা প্রত্যাশা করি আজকের এক আবিরকে শুনে যদি কোনো ফ্যামিলি আবিরের মতো সন্তানকে বড় করার চেষ্টা করছেন তারা থেমে যাবেন, এবং একই সাথে যদি কোনো আবির থেকে থাকেন আজকের এই অনুষ্ঠান শুনে এই আবির হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.